exclusively on FusionBD.com.
এবিসি রেডিও 89.2 FM শুনছেন আপনি। শুরু হয়ে গেছে কুয়াশা এক্স ফাইলস। আর কুয়াশা এক্স ফাইলস এ আজকে যে গল্প আমরা শুনব তার সম্পর্কে একটু বলে নেই, তারপরে চলে যাব আমাদের কুয়াশার দ্বিতীয় পর্বে, অর্থাৎ কুয়াশার মূল কাহিনী যেখানে রয়েছে। কাউকে যখন বলা হয় তুমি তোমার মায়ের সম্পর্কে কিছু বলো, পৃথিবীর যে কোনো মানুষ তখন নিজের সবচেয়ে সুন্দর কথাগুলো বলে। মা মানি আস্থা, মা মানি ছায়া, মা মানি আঁচল। মা কথাটা বলার সাথে সাথে আমরা আমাদের সব কষ্ট ভুলে যাই, একটা প্রশান্তিতে মনটা ভরে যায়। এক কথায় মায়ের সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। এই পৃথিবীর সবার চেয়ে মায়ের সাথে আমাদের সম্পর্কটা 10 মাস 10 দিনের চাইতেও বেশি। মায়ের সঙ্গে খারাপ কথাটা ঠিক যায় না, যে খারাপ তার সাথে মা কথাটাও যায় না। সন্তান জন্ম দিয়েও অনেক সময় অনেকে মা হতে পারে না, আবার সন্তান জন্ম না দিয়েও অনেকে মা হয়। আজকে কুয়াশার এক্স ফাইলসে এমন একটা মানুষের ঘটনা জানব যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তান জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু মা হতে পারেননি। মা তো অনেক বড় একটা শব্দ, যেটা স্বাভাবিক মানুষের মনুষ্যত্ব ধারণ করার যোগ্য নয়। তাকে কি নাম দেয়া যায় তা না হয় আপনারাই ঘটনাটা শুনবার পর ঠিক করে নেবেন। আজকের এই ঘটনা হয়তো অনেকে শেষ পর্যন্ত শোনার সাহসও করতে পারবেন না, ভাববেন এত নিষ্ঠুর ঘটনাও পৃথিবীতে ঘটে। যাক, কুয়াশার এক্স ফাইলসে আমরা এমন একজন মানুষের ঘটনা শুনব যে ঘটনায় একটা মানুষের বর্বরতা কতটা চরম পর্যায়ে যেতে পারে তাই জানতে পারব। এমন এক মায়ের কথা শুনব যার ঘটনা জানার পর হাজার হাজার মা তার সন্তানের চোখে চোখ মেলাতে পারেনি। এমন কি করেছিল সেই মা, আজকে সেই কথাই জানবো আমরা। আসুন তাহলে সেতুর কাছ থেকে শুনি। আর আপনার সঙ্গে রয়েছি আমি শারমিন।
থেরিসা নর একটা মানুষের নাম। জন্ম 14 মার্চ 1946 সালে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো নামে একটি জায়গায় জন্ম তার। তিনি অন্য 8-10টা সাধারণ মানুষের মতোই একটি পরিবারে জন্ম নেয়। তার বাবার নাম ছিল জেমস এবং মায়ের নাম সোনিকে। তাদের 2টি কন্যা সন্তান এবং থেরেসা ছিল দুজনের মধ্যে ছোট। তবে থেরেসার পরিবার সরল পরিবার ছিল না। থেরেসার মায়ের দ্বিতীয় স্বামী ছিলেন জেমস, মানে থেরেসার বাবা। এর আগে থেরেসার মায়ের আরও একটি সংসার ছিল এবং সেই সংসারে তার একটি ছেলে এবং একটি মেয়েও ছিল। কোন একটি কারণে থেরেসার মায়ের আগের সংসার ভেঙে যায় এবং তার 2 সন্তানসহ জেমস তাকে বিয়ে করে। জেমস পেশায় একটি লোকাল দুধের ফ্যাক্টরিতে সহকারী পণ্যের নির্মাতা ছিলেন আর সোনি গিয়েছিলেন একজন গৃহিণী। জেমসের নিজের একটি বাড়ি কেনার খুব শখ ছিল এবং সে বাড়ি কেনার জন্য কিছু অর্থও সঞ্চয় করেছিল। অবশেষে তিনি ক্যালিফোর্নিয়ার রিয়েল ইন্ডিয়ায় একটি বাড়িও কেনেন। থেরেসার পরিবার ধনী না হলেও আর্থিকভাবে সচ্ছল পরিবার ছিল। যদিও থেরেসার মায়ের আগের বিয়ে এবং 2টি সন্তানের জন্য তাদের পরিবারে কিছুটা জটিলতা ছিল, তবে মোটামুটি সাজানো গোছানো পরিবারে বড় হয়েছে থেরেসা। 1950 সাল, তাদের সাজানো গোছানো পরিবারে হঠাৎ দুঃসংবাদ হামলা করে। থেরেসার বাবা জেমস হঠাৎ করেই পার্কিনসন রোগে আক্রান্ত হন। তিনি অসুস্থ থাকার কারণে তাকে চাকরিটাও ছেড়ে দিতে হয়। জেমসই ছিল থেরেসার পরিবারের একমাত্র রোজগারী। যেহেতু থেরেসার মা কোনো চাকরি করতেন না, তাই জেমসের চাকরি চলে যাওয়ায় তাদের পরিবারের আর্থিক সমস্যা তৈরি হয়। এর ফলে পরিবারের সবাই মানসিকভাবেও ভেঙে পড়ে। সবচেয়ে বেশি ভেঙে পড়ে জেমস নিজে। নিজের শারীরিক অবস্থা এবং একই সাথে চাকরি চলে যাওয়ার কারণে তিনি অনেকটাই হতাশায় পড়ে যান এবং একসময় তিনি এসব হতাশা তার পরিবারের উপর ঢেলে দেন। তিনি পরিবারের সবার সাথে খারাপ আচরণ করা শুরু করে, রাগারাগি ঝগড়াঝাটি, যেন থেরেসার পরিবারের সদস্য। থেরেসা তার পরিবারকে কখনোই এভাবে দেখেনি। এসবের প্রভাব তার উপরেও পড়তে থাকে। এরকম অবস্থা দেখে থেরেসার মা নিজে তার পরিবারের আর্থিক দায়ভার নিজের কাঁধে তুলে নেন। তিনি বিভিন্ন কাজ করে অর্থ উপার্জন করার চেষ্টা করেন, কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। তিনি যতটুকু অর্থ আয় করতে পারতেন তা তার পরিবারের জন্য মোটেও যথেষ্ট নয়। থেরেসা তার মাকে প্রচণ্ড ভালোবাসত। তার মা ছিল তার বন্ধু। এমন টানাপোড়েনের সময়ও থেরেসার মা সব সময় থেরেসাকে আগলে রাখতেন এবং মানসিকভাবে কখনোই থেরেসাকে ভেঙে পড়তে দিতেন না। মোট কথা, থেরেসার মা ছিল তার অবলম্বন। 1961 সাল, থেরেসার জীবনে নেমে আসে আরো বিশাল ঝড়। থেরেসার মা, যে থেরেসার বেঁচে থাকার একমাত্র শক্তি ছিল, তিনি হঠাৎ হার্ট ফেলে মারা যান। থেরেসার মা মারা যাওয়ার পর থেরেসা এবং তার পরিবার একেবারেই অসুস্থ হয়ে যায়। থেরেসাও প্রচণ্ড একা হয়ে যায় এবং জেমসকে তাদের বাড়িটা বিক্রি করে দিতে হয়। এসব ব্যাপার মানসিকভাবে কিছুতেই মেনে নিতে পারে না থেরেসা। বেশ কিছু বছর কেটে গেছে, থেরেসার শৈশব সব মিলিয়ে খুব একটা সুখে কাটেনি। ১৯৬২ সাল, থেরেসা কেবল ১৬তে পা রেখেছে। সেই বছরই ২৯ সেপ্টেম্বর থেরেসা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ক্লিফোর্ড কিরি স্যান্ডার্স নামে একজনকে। তিনি বিয়ে করেন যে তার চেয়ে বয়সে ৫ বছরের বড় ছিল। বিয়ের মাত্র কয়েক মাস আগেই পরিচয় হয়েছিল তাদের। বিয়ে করার ফলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, যার ফলে থেরেসা আর পড়াশোনা করতে পারেনি। বিয়ের কিছুদিন পরেই থেরেসার সন্তান জন্মবা হন ১৬ জুলাই ১৯৬৩। থেরেসার বিয়ের এক বছর পর সে তার প্রথম সন্তান হাওয়ার্ড ক্লাইড স্যান্ডার্সকে জন্ম দেন। থেরেসা খুব তাড়াতাড়ি সন্তানের মা হলেও তার দাম্পত্য জীবন সুখে ছিল না। থেরেসা খুব সন্দেহপ্রবণ ছিল এবং সে তার স্বামীকে সবসময় সন্দেহ করত, যার ফলে তার স্বামীও তার প্রতি বিরক্ত ছিল। থেরেসা তার স্বামীকে বহুবার অসৎ আচরণের জন্য অভিযুক্ত করেছিলেন। তার অভিযোগ, তার স্বামী তার সাথে সব সময় খারাপ আচরণ করত। থেরেসার দাম্পত্য জীবন নিয়ে তিনি খুবই হতাশ হয়ে পড়েন। ১৯৬৪ সালের ২২ জুন থেরেসা তার স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন, আর তা হল তার স্বামী তার গায়ে হাত তুলেছে। কোন একটা ব্যক্তিগত বিষয় নিয়ে একদিন থেরেসা আর তার স্বামীর তর্কাতর্কি হয় এবং তর্কাতর্কির এক পর্যায়ে থেরেসার স্বামী ক্লিফোর্ড তার গায়ে হাত তুলে। থেরেসা তার স্বামীর বিরুদ্ধে এসবের জন্য পুলিশের কাছে কেবল রিপোর্ট করে, কিন্তু ক্লিফোর্ডের বিরুদ্ধে কোন মামলা দায়ের করে না এবং কিছুদিন পর অভিযোগও তুলে নেয় সে। এসব নানা জটিলতার মধ্য দিয়েই থেরেসার দাম্পত্য জীবন কাটতে থাকে। এই সমস্ত সমস্যার সমাধান না হয়ে দিন দিন সেগুলো আরও বাড়তে থাকে। ৬ জুলাই ১৯৬৪, ক্লিফোর্ডের জন্মদিনের একদিন পর, সেদিন ক্লিফোর্ডের সাথে থেরেসার ভীষণ তর্কাতর্কি হয়, কারণ ক্লিফোর্ড তার জন্মদিন কাটায় বাইরে তার বন্ধুদের সাথে। এটা থেরেসা কিছুতেই মেনে নিতে পারে না। তর্কাতর্কির একটা পর্যায়ে ক্লিফোর্ড থেরেসাকে বলেন সে আর তার সাথে থাকবে না। এতে থেরেসা ভীষণ রেগে যায় এবং ক্লিফোর্ড যখন বেরিয়ে যাচ্ছিল, থেরেসা পেছন থেকে রাইফেল দিয়ে ক্লিফোর্ডকে গুলি করে। থেরেসা হয়তো নিজেই ভাবেনি সে এমন কিছু করবে, কিন্তু থেরেসা ছিল প্রচণ্ড রাগী এবং রেগে গেলে সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারত না। এরপর থেরেসার জীবনে নেমে আসে আরও অন্ধকার। ক্লিফোর্ডের খুনের দায়ে থেরেসাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর থেরেসা আত্মপক্ষ সমর্থন করে এবং সে বলে দেয় এই কাজের জন্য তার কোন রকম অপরাধ বোধ নেই। তার বিচার চলাকালীন সময়ে সে গর্ভবতী ছিল, তার পেটে ক্লিফোর্ডের দ্বিতীয় সন্তান। সে আদালতে দাবি করে সে ক্লিফোর্ডকে গুলি করেছে, কারণ ক্লিফোর্ড কোনোভাবেই ভালো মানুষ ছিল না। সে নেশা করত, সেদিনও সে মাতাল অবস্থায় ছিল এবং শারীরিকভাবে থেরেসাকে নির্যাতনও করেছিল। কিন্তু ক্লিফোর্ডের কিছু আত্মীয় স্বজন যারা বিচারে উপস্থিত ছিলেন, তারা থেরেসার এই কথা অস্বীকার করে বলেন ক্লিফোর্ড কখনোই এমন মানুষ ছিলেন না, সে কখনোই কোনো নেশায় আসক্ত ছিলেন না। প্রসিকিউশন বলে থেরেসা তার স্বামীকে খুন করেছে একমাত্র বিদ্বেষ পরায়ণ হয়ে। ক্লিফোর্ড একেবারেই নির্দোষ ছিল। থেরেসার বড় বোন, যে কিনা থেরেসার নিজের বোন ছিল না, তার সৎ বোন, তিনিও থেরেসার বিরুদ্ধে সাক্ষী দেন। তিনি বলেন থেরেসা এমন হুমকি বহুবার দিয়েছে যে যদি ক্লিফোর্ড অন্য কাউকে বিয়ে করতে চায় বা অন্য কারোর সাথে থাকতে চায়, তাহলে সে তাকে খুন করে ফেলবে। থেরেসা তার নিজের বোনের এমন আচরণ দেখে প্রচণ্ড কষ্ট পান এবং মনে মনে প্রচণ্ড রাগ জমে যায় তার। যাই হোক, এসবের মধ্য দিয়েই ১৯৬৪ সালে ২২ সেপ্টেম্বর থেরেসা ক্লিফোর্ডের হত্যা মামলা থেকে খালাস পায় এবং ১৬ মার্চ ১৯৬৫ সালে সে তার দ্বিতীয় সন্তান শেইলি গে স্যান্ডার্সকে জন্ম দেয়। জীবন তখন থেরেসার কাছে শুধুই একটু বোঝা। দুটি সন্তানের মা থেরেসা জীবন থেকে প্রচণ্ড বিরক্ত আর অনীহা ছাড়া কিছুই পায় না। ধীরে ধীরে এক অনিশ্চিত জীবনের দিকে পা বাড়ায় থেরেসা। সে আমেরিকান লেজান হলে নিয়মিত যাওয়া শুরু করে এবং প্রায় প্রতিদিনই সেখানে গিয়ে নেশায় আসক্ত হতে থাকেন। সেখানে গিয়ে তার পরিচয় হয় ইস্টেল লি থর্নসবেরির সাথে। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রাক্তন আর্মি। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয় এবং এক সময় তারা একসাথে থাকারও সিদ্ধান্ত নিয়ে ফেলে। থর্নবেরির সাথে সম্পর্ক হওয়ার পর থেরেসা প্রায় তার দুই সন্তানকে থর্নসবেরির সাথে বাড়িতে রেখে বাইরে চলে যেত নেশা করতে। থর্নবেরি তখন থেরেসাকে এসব বিষয় নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ করত। একটা সময় থর্নসবেরি সিদ্ধান্ত নেয় থেরেসার সাথে থাকা তার পক্ষে সম্ভব নয় এবং থর্নসবেরি তার সাথে আর কোনো সম্পর্ক রাখে না। সম্পর্ক শেষ হওয়ার কয়েক মাস পর থর্নসবেরি জানতে পারে তার সবচেয়ে কাছের বন্ধুর সাথে থেরেসার অবৈধ সম্পর্ক ছিল। এরপর থর্নসবেরি কিছুতেই আর থেরেসার সাথে কোন রকম যোগাযোগ রাখে না। থর্নসবেরির সাথে সম্পর্ক শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মাথায় থেরেসা মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন প্রাইভেট রবার্ট নর নামে একজনের সাথে সম্পর্কে জড়ায় এবং মাত্র কয়েকদিনের মধ্যেই সে গর্ভবতী হয়। এসবের মধ্যেই থেরেসার প্রথম দুই সন্তানের প্রতি তার খুব একটা দায়িত্বশীলতা বোধ ছিল না। 9 জুলাই 1966 সালে গর্ভবতী থাকা অবস্থায় থেরেসা এবং রয়েট নর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। থেরেসা এবং রবার্টের প্রথম সন্তান থেরেসার নিজের তৃতীয় সন্তানের জন্ম হয় 27 সেপ্টেম্বর 1966 সালে। তার এবং রবার্টের আরও 3টি সন্তান ছিল, 2টি ছেলে এবং 1টি মেয়ে সন্তান। উইলিয়াম রবার্ট নর, যার জন্ম 1967 সালের 15 সেপ্টেম্বর, রবার্ট ওয়ালেন্স নর, যার জন্ম 1968 সালের 31 ডিসেম্বর, এবং থেরেসা ম্যারি, যার জন্ম হয়েছিল 5 আগস্ট 1970 সালে, তার এই মেয়ের নাম থেরেসা তার নিজের নামেই রেখেছিল। থেরেসা রবার্টকেও সবসময় সন্দেহ করত এবং তার সাথেও একই রকম আচরণ করত যা সে ক্লিফোর্ডের সাথে করত। রবার্টের বিরুদ্ধেও সে নির্যাতনের অভিযোগ দায়ের করে। এসব থেকে রবার্ট প্রচণ্ড বিরক্ত হয়ে থেরেসাকে ছেড়ে চলে যায়। থেরেসার দাম্পত্য জীবনে আবার ভাঙন আসে। এই ভাঙনের সময় থেরেসা ম্যারি তার পেটে ছিল এবং রবার্ট 1969 সালের জুন মাসে তালাকের জন্য আবেদন করে, যা কিনা 1970 সালে মঞ্জুর হয়। সেই সাথে একই বছর থেরেসা ম্যারির জন্ম হয়। বিবাহ বিচ্ছেদের পর রবার্ট তার সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব নিতে চাইলে থেরেসা তাতে রাজি হয় না। এরপর থেরেসা আরও 2 বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1971 সালে তিনি রেলপথ কর্মী রোনাল্ড পুলিয়ামকে বিয়ে করেন। রোনাল্ডের সাথে তার বিবাহ বিচ্ছেদের কারণটা একই রকমই ছিল। রোনাল্ডকেও সে তার সন্তানদের সাথে বাড়িতে একা রেখে বাইরে রাত কাটাত, নেশা আর পার্টি নিয়েই মেতে থাকত সে। 1972 সালের দিকে রোনাল্ড তাকে তালাক দেয় যখন সে জানতে পারে থেরেসার একটি অবৈধ সম্পর্ক আছে। এসব জানার পর সে থেরেসাকে ছেড়ে চলে যায়। এরপর থেরেসা স্যাক্রামেন্টো ইউনিয়নের অনুলিপি সম্পাদক চেস্টার হ্যারিসকে বিয়ে করে। এটাই ছিল তার শেষ বিয়ে, যাকে সে 1976 সালের আগস্টে বিয়ে করে। এরপর যা ঘটে তাকে ঘৃণা দিয়েও প্রকাশ করা সম্ভব নয়। থেরেসার আগের স্বামীর মেয়ে সুজান এবং থেরেসার বর্তমান স্বামী হ্যারিসের মেলামেশা থেরেসা মেনে নিতে পারত না। থেরেসা তার নিজের মেয়েকে তার স্বামী হ্যারিসের সাথে দেখে ঈর্ষান্বিত হত। এসব কিছুই নিয়ে তার দাম্পত্য জীবনে নানা সমস্যা দেখা দেয়। নভেম্বর 1976, থেরেসা তার এই স্বামীকেও তালাক দিয়ে দেয় এবং সে অভিযোগ করে হ্যারিস অন্য মহিলাদের সাথে আপত্তিকর ছবি তুলত এবং থেরেসা সেসব দেখেও ফেলেছে। এরপর থেরেসা শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়ে। তার ভেতরে প্রচণ্ড রাগ, ঘৃণা, হিংসা, ক্ষোভ, এগুলো দানা বাঁধতে থাকে। সে তার সন্তানদের প্রতি দিন দিন নিষ্ঠুর হয়। তার চতুর্থ তালাকের পর তার নেশা, বাইরে রাত কাটানো এবং সন্তানদের প্রতি তার অমানবিকতা দিন দিনই বাড়তে থাকে। তার শারীরিক সৌন্দর্য দিন দিন কমতে থাকে। থেরেসা প্রথম থেকেই প্রচণ্ড রাগী এবং জেদি ছিল, যা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। থেরেসা তার বাড়ির টেলিফোন সংযোগ কেটে দেয় এবং বাইরের কোনো মানুষের সাথে তার সন্তানদের কোন রকম দেখা সাক্ষাৎ করতে দিত না। একরকম জিম্মি করেই রেখেছিল সে তাদেরকে। এরপর থেরেসার কিছু অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, যার ফলে সে ক্যালিফোর্নিয়ার বাড়ি ছেড়ে স্যাক্রামেন্টোতে 2 রুমের ফ্ল্যাটটি ভাড়া নেয়। স্যাক্রামেন্টোতে যাওয়ার আগেই থেরেসার বড় ছেলে হাওয়ার্ড বাড়ি ছেড়ে চলে যায়। স্যাক্রামেন্টোতে যাওয়ার পর থেরেসার প্রতিবেশীরা লক্ষ্য করল থেরেসার বাসা থেকে খুব বাজে ময়লা এবং প্রসাবের গন্ধ আসত। তারা এসবও লক্ষ্য করল যে থেরেসার সন্তানদের, যাদেরকে সে কখনো বাড়ি থেকে বের করত না, তাদেরকে দেখলেই মনে হতো তারা প্রচণ্ড ভয় নিয়ে সেই বাসায় আছে। বিষয়টা নিয়ে তাদের মনে সন্দেহ হয়। বছরের পর বছর কেটে যায়। থেরেসা তার সন্তানদের এক ভয়ঙ্কর জীবন উপহার দেয়। তার সন্তানরা কিছু বুঝতেই পারে না কেন তাদের নিজেদের মা তাদের সাথে এসব করছে। থেরেসার পাশবিক অত্যাচার সহ্য করতে করতে মাঝে মাঝে তাদের সন্দেহ হতো, এই কি তাদের আসল মা? যদি তাই হয় তবে কোন মা কি তার সন্তানদের সাথে এমন করতে পারে? থেরেসা তার সন্তানদের নানাভাবে অত্যাচার করত। কখনো প্রচণ্ড মারধর, কখনো শারীরিক নির্যাতন, কখনো সিগারেট দিয়ে পুড়িয়ে দেয়া, কখনো ছুরি দিয়ে তাদের শরীরের চামড়া কেটে দেয়া। একজন মায়ের সাথে আমরা কিছুতেই মেলাতে পারি না থেরেসাকে। আরও ভয়ঙ্কর হল, সে যখন সন্তানদেরকে নির্যাতন করত তখন একজনকে বলত আর একজনকে ধরে রাখতে। তারা ভয়ে একজন আরেকজনকে ধরে থাকত এবং সে তাদের উপর অকথ্য অত্যাচার চালাত। এমনকি একবার সে তার আরেক সন্তান টেরির মাথায় পিস্তল ধরে এবং তাকে খুন করারও হুমকি দেয়। থেরেসা সবচেয়ে বেশি অত্যাচার করত তার বড় 2 মেয়ে সুজান এবং শেলির উপর। একটি ইন্টারভিউতে টেরি বলে তার মা তার বড় 2 বোনকে বেশি অত্যাচার করত এবং এর কারণ যা তা বিশ্বাস করতে ঘৃণা হয়। থেরেসা তার বড় দুই মেয়েকে বেশি অত্যাচার করত, কারণ তারা শারীরিকভাবে দিন দিন আকর্ষণীয় যুবতী হয়ে উঠছিল, যেখানে থেরেসার বয়স বাড়ার কারণে তার সৌন্দর্য দিন দিন কমতে থাকে। এই কারণেই সে তার নিজের মেয়েদেরকে সহ্য করতে পারত না। বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু এখানেই শেষ নয়, থেরেসার এই পাশবিকতা দিন দিন আরও বাড়তে থাকে। থেরেসা ভাবত যে তার দুই মেয়ে সুজান এবং তার চতুর্থ স্বামী হ্যারিসের প্রেমের সম্পর্ক ছিল, এবং হ্যারিস সুজানের উপর কোনো জাদুটোনা করে গেছে, যার ফলে সুজান কোনো ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়েছে। এসবের কারণে সুজানকে থেরেসা সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচারগুলো স্বীকার করত। একদিন সুজানকে প্রচণ্ড মারার পর সে আর সহ্য করতে পারে না এবং বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর পুলিশ সুজানকে খুঁজে পায় এবং তাকে দেখে পুলিশের একটু অস্বাভাবিক মনে হলে পুলিশ তাকে মানসিক হাসপাতালে ভর্তি করে। সেখানে সুজান সেই হাসপাতালের স্টাফদের বলে দেয় যে তার মা তাকে প্রচণ্ড অত্যাচার করে। হাসপাতাল থেকে থেরেসাকে খবর দেওয়া হয় এবং থেরেসা সেখানে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বলে এসব মিথ্যা কথা, সে কখনোই তার সন্তানদের সাথে এমন করে না, এবং সে এও বলে যে সুজানের মানসিক সমস্যা আছে যার কারণে সে সব কথা বলছে। যেহেতু থেরেসা সুজানের নিজের মা, তাই হাসপাতাল কর্তৃপক্ষ আর এই বিষয় নিয়ে কোনো তদন্ত করেনি এবং সুজানকে তার মায়ের হাতে তুলে দেয় তারা। সুজান আবার সেই হিংস্র জানোয়ারের কাছে বন্দী হয়। বাসায় আনার পর থেরেসা সুজানকে চামড়ার জুতা দিয়ে প্রচণ্ড মারধর করে এবং তার বাকি সন্তানদের বাধ্য করে সুজানকে মারতে। তারা বাধ্য হয়েই সুজানকে মারধর করে। সুজান প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। প্রায় সপ্তাহখানিক ধরে থেরেসা সুজানকে তার বিছানার সাথে বেঁধে রাখে এবং অন্য সন্তানদেরকে সুজানের উপর নজর রাখতে বলে। এরপর থেরেসা সুজানকে বাসা থেকে একদমই বেরোতে দেয় না, এমনকি তার স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এরপর ধীরে ধীরে থেরেসা তার অন্য সন্তানদেরকেও স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তারা কেউই অষ্টম শ্রেণীর পর আর পড়াশোনা করতে পারেনি। থেরেসা তাদের একরকম বন্দী করে রাখে। ১৯৮২ সাল, থেরেসার মাথায় এক অদ্ভুত এবং অবিশ্বাস্য চিন্তা ভর করে। সে মনে করে সুজান তার উপর জাদুমন্ত্র করছে, যার ফলে থেরেসা দিন দিন মোটা হয়ে যাচ্ছিল এবং তার চেহারাও নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু সুজান এসব অস্বীকার করে। সে বলে সে এমন কিছুই করেনি, কিন্তু থেরেসা তার কোনো কথা শোনেনি। সে সুজানের উপর প্রচণ্ড রেগে যায় এবং একটি ২২ কিলিবাইল পিস্তল দিয়ে সুজানের বুকে গুলি করে। বুলেটটি সুজানের পিঠে গিয়ে আটকে যায় এবং সুজান গুরুতর অসুস্থ হয়ে পড়ে। থেরেসার পৈশাচিকতা এত দূর পৌঁছে যায় যে সুজানকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে অস্বীকৃতি জানায় সে। শুধু তাই নয়, এই অবস্থায় সে সুজানকে বাথটাবের মধ্যে ফেলে রাখে আর অপেক্ষা করে কবে সুজান মরবে। মায়ের কথা তো দূরে, কোনো মানুষের পক্ষে কি এতটা অমানবিক হওয়া সম্ভব? হয়তো না, কিন্তু থেরেসা মনুষ্যত্বের সমস্ত সীমা পার করে ফেলেছে। সুজান এভাবেই দিনের পর দিন মৃত্যুর সাথে লড়াই করেই বেঁচে থাকে। কিভাবে কেটেছে সুজানের সেই দিনগুলি আমরা তা ভাবতেও পারি না। একটা সময় থেরেসা বুঝতে পারে সুজান মরবে না, তাই সে তাকে বাথটাব থেকে তুলে আনে এবং বাড়িতে নার্সিং করা শুরু করে। সুজানের বোনদেরকেও সুজানের নার্সিং করার অনুমতি দেয়। তার বোনেরা আপ্রাণ চেষ্টা করে তাকে বাঁচানোর এবং আকস্মিকভাবে সুজান সেই যাত্রায় মৃত্যু থেকে বেঁচে যায়, কিন্তু বুলেটটা তার পিঠেই থেকে যায়। ২ বছর পর ১৯৮৪ সালের জুলাই মাসে থেরেসা এবং সুজানের একদিন তর্কাতর্কি হয় এবং থেরেসা সুজানের পিঠ কাঁচি দিয়ে চিরে দেয়। এবারও সুজান গুরুতর আহত হয় এবং থেরেসা এবারও তাকে চিকিৎসা করাতে অস্বীকৃতি জানায়। এর কয়েক সপ্তাহ পরের ঘটনা, সুজান এসব অত্যাচার থেকে অসহ্য হয়ে ওঠে এবং সে আলাস্কা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। থেরেসা তাকে যাওয়ার অনুমতি দেয়, কিন্তু শর্ত একটাই, সুজানকে তার পিঠের গুলি বের করতে হবে যেন সে এটা কাউকে দেখিয়ে থেরেসার কোনো ক্ষতি করতে না পারে। সুজান তার এই শর্তে রাজি হয়ে যায়। থেরেসা বাড়িতেই সুজানকে অজ্ঞান করার ওষুধ দেয় এবং তার ১৫ বছরের ছেলে রবার্টের হাতে ছুরি ধরিয়ে দেয় বুলেট বের করতে। একদিন পর সুজানের জ্ঞান ফেরে এবং তার প্রচণ্ড যন্ত্রণা হয়। এই ক্ষত থেকে সুজানের সেপটিক হয় এবং থেরেসা তাকে সাধারণ অ্যান্টিবায়োটিক খাওয়াতে থাকে। এতে সুজানের কোনো উন্নতি তো হয় না, বরং দিন দিন তার অবস্থা খারাপের দিকেই যায়। একই বছরের জুলাই মাসের ১৬ তারিখ থেরেসা সেই অমানবিক কাজ করে যা কেউ ভাবতে পারে না। শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ সুজানের সব জিনিসপত্র সে একটা ট্যাশ ব্যাগে ভরে এবং সুজানের হাত পা সব বেঁধে ফেলে, তার মুখেও টেপ লাগিয়ে দেয়। এরপর তার ছেলে রবার্ট এবং উইলিয়ামকে বলে তাকে গাড়িতে তুলতে। তারা তাকে স্কোয়া ভ্যালিতে নিয়ে যায় এবং থেরেসার নির্দেশে সুজানকে শুনশান রাস্তার পাশে ফেলে দেয়। থেরেসা এর পরও শান্ত হয় না। সেখানে থেরেসা সুজানের সব জিনিসপত্র সহ পেট্রোল দিয়ে জ্যান্ত সুজানের গায়ে আগুন জ্বালিয়ে দেয়। পরের দিন সুজানের পোড়া লাশ সেখান থেকে উদ্ধার করা হয়। পুড়ে যাওয়ার কারণে সেই সময় সুজানের লাশটা শনাক্ত করা যায়নি এবং তাকে বেওয়ারিশ ঘোষণা করা হয়েছিল। সুজানের মৃত্যুর পর থেরেসা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এবার তার ভয়ানক অত্যাচারের শিকার হয় তার মেয়ে শেইলি। ১৯৮৫ সালের মে মাস, থেরেসা শেইলিকে প্রস্টিটিউশন করে টাকা আয় করতে জোর করে। শেইলি এসব করতে অস্বীকার করে এবং অন্যান্য কাজ করে কিছু অর্থ উপার্জন করতে শুরু করে সে। থেরেসা তখন কোনো কাজ করত না। শেইলি বিভিন্ন কাজ করে যে অর্থ উপার্জন করত তা থেরেসার জন্য যথেষ্ট নয়। কয়েক সপ্তাহ এভাবে যাওয়ার পর থেরেসা একদিন প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গেল এই বলে যে শেইলি অন্তঃসত্ত্বা এবং সে যৌন সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু শেইলি এসব অস্বীকার করে। সে বলে তার এমন কোন রোগ নেই। তাকে প্রচণ্ড মারধর করে এবং হাত পা বেঁধে একটা টয়লেটের মধ্যে বন্দি করে রাখে যেখানে কোনো আলো বাতাস ঢুকত না। থেরেসা তার অন্য সন্তানদেরকে নিষেধ করে দেয় যেন তারা শেইলিকে কোন রকম খাবার বা পানি না দেয়। থেরেসার আরেক সন্তান টেরি তার বোনের এই অবস্থা সহ্য করতে পারে না এবং তার মায়ের কথা অমান্য করে তাকে একদিন চুরি করে খাবার দেয়। পরে টেরি একটি ইন্টারভিউতে বলেছিল, থেরেসা এসব করেছে শুধু শেইলিকে স্বীকার করানোর জন্য যে সে অন্তঃসত্ত্বা এবং যৌন সংক্রামক রোগে সে আক্রান্ত। শেইলি এসব অত্যাচার আর সহ্য করতে না পেরে একদিন স্বীকার করে, কিন্তু তারপরও থেরেসা তাকে সেখান থেকে বিয়ে করে না। ২১ জুন ১৯৮৫ সালে শেইলি সেখানেই মারা যায়। শেইলির লাশ যখন সেখানে পচে দুর্গন্ধ ছড়াতে থাকে তখন থেরেসা আবার তার সেই দুই ছেলেকে নির্দেশ দেয় শেইলির লাশ একটি বাক্সে ভরে ক্যালিফোর্নিয়া ট্রাকি নামক জায়গায় ফেলে রাখতে। তাকে ফেলে আসার কয়েক ঘন্টা পরেই পুলিশ শেইলির লাশ উদ্ধার করে, কিন্তু শেইলির লাশেরও কোনো হদিশ করতে পারে না তারা। তাকেও বেওয়ারিশ ঘোষণা করা হয়। শেইলির লাশ ফেলে আসার পরও সেই গন্ধ থেরেসার বাসা থেকে যায় না। থেরেসা বুঝতে পারল এই গন্ধের জন্যই সে বিপদের মুখে পড়তে পারে। ১৯৮৬ সালের ২৯ সেপ্টেম্বর থেরেসা তার বাসার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলে এবং টেরিকে নির্দেশ দেয় বাকি সব জিনিসপত্র সহ বাসাটিতে আগুন লাগিয়ে দিতে। টেরি সেই রাতে বাসায় আগুন লাগিয়ে দেয়। আগুন যখন ছড়িয়ে পড়ে তখন প্রতিবেশীরা খুব দ্রুত পুলিশে খবর দেয়। শেইলির মৃত্যুর সব প্রমাণ পুড়ে যাওয়ার আগেই পুলিশ সেখানে পৌঁছায় এবং সেগুলো উদ্ধারও করে। থেরেসাকে পুলিশ তখন গ্রেপ্তার করতে পারেনি, থেরেসা পালিয়ে গিয়েছিল। তার সব সন্তান এমনকি তার ১৬ বছরের সন্তান টেরিও তার মায়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করে এবং বোন শেইলির মামলার সাক্ষী হয়। শুধুমাত্র রবার্ট থেরেসার সাথে পালিয়ে যায় এবং তারা লাস ভেগাসে খুব নিম্ন জীবনযাপন করা শুরু করে। ১৯৯১ সালের নভেম্বর মাসে রবার্ট ডাকাতি করার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং পরবর্তীতে তার ১৬ বছরের জেলও হয়। রবার্ট গ্রেপ্তার হওয়ার পর থেরেসা লাস ভেগাস থেকে সল্ট লেক সিটিতে পালিয়ে যায়। সেই সময় থেরেসা পালিয়ে যাওয়ার পর টেরি তার মায়ের বিরুদ্ধে তার বোনদের খুনের অভিযোগ করে, কিন্তু যেহেতু টেরির বয়স কম ছিল তাই পুলিশ তার কথায় কান দেয় না এবং তাকে মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ২৮ অক্টোবর ১৯৯৩ সালে টেরি আমেরিকান মোস্ট ওয়ান্টেড নামে একটি সংস্থার সাথে যোগাযোগ করে যারা সুজানের লাশ নিয়ে অনেকদিন কাজ করেছিল। তারা টেরির কথা শোনে এবং তার উপর ভিত্তি করে তদন্ত শুরু করে এবং এক সময় প্রমাণ হয় টেরি সত্য বলছে। টেরির বর্ণনার সাথে তার বোনদের লাশের মিলও খুঁজে পাওয়া যায়। এর জের ধরে ৪ নভেম্বর ১৯৯৩ সালে থেরেসার ছেলে উইলিয়ামকে ক্যালিফোর্নিয়ার উডল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। ১৯৯৩ সালের ১০ নভেম্বর শেষ পর্যন্ত থেরেসাকে সল্ট লেকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় থেরেসা সেখানে তার বাড়ির মালিকের মায়ের দেখাশোনার চাকরি করত। ১৯৯৩ সালের ১৫ নভেম্বর পুলিশ থেরেসার বিরুদ্ধে তার সন্তানদের উপর নির্যাতন, দুই সন্তানের হত্যাসহ আরও অনেক অভিযোগে একটি চার্জশিট করে। থেরেসা প্রথমে এসব অস্বীকার করে, কিন্তু যখন দেখে তার ছেলে রবার্টও পুলিশের কাছে সব স্বীকার করেছে তখন সে নিজের দোষ স্বীকার করে এবং তাকে মৃত্যুদণ্ড না দেওয়ার আবেদন করে। ১৭ অক্টোবর ১৯৯৫ সালে থেরেসার মামলার রায় হয়। তাকে ২০২৭ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার চিনোতে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট ফর ওমেনে রাখার নির্দেশ দেওয়া হয়। তার ছেলে রবার্টের ১৬ বছরের জেল কমিয়ে ৩ বছর করে দেওয়া হয়, কারণ সেও তার মায়ের দ্বারা নির্যাতিত হয়েছিল। আজকের এই ঘটনার কোনো নাম, কোনো বাক্য আমাদের কাছে নেই যা দ্বারা এর বিচার করা যায়। এর জন্য আমরা কোনো মাকেও ছোট করব না, কারণ আগেই বলেছি জন্ম দিলেই মা হওয়া যায় না। নিজের বিশৃঙ্খল জীবনে থেরেসা এতই জড়িয়ে পড়ে যে সে হয়তো অনুভবই করতে পারেনি মা কি। অবশ্য তার ছেলেবেলাও এর জন্য দায়ী। যত কিছুই হোক, এমন ঘটনা আমরা আমাদের সমাজে কখনোই প্রত্যাশা করি না।
ধরে শুনছিলেন কুয়াশা এক্সপ্রাইজে থেরেসা নরের কাহিনী, এক জঘন্য নিষ্ঠুর মায়ের কাহিনী। তো যাই হোক, আমাদের সময় হয়ে গেছে কুয়াশার পরের পর্বে যাবার, অর্থাৎ কুয়াশার মূল গল্প যেটা আমরা শুনব আজকে। এবং আজকের কুয়াশার গল্পটি আপনাদের জন্য লিখেছেন জান্নাতুল ফেরদৌসী সনি। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপরে আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 এফএম এর সঙ্গে আছি শর্মিন। স্থান ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সময় সকাল 6:45। নিস্তব্ধ মফস্বল। মফস্বলের ভোরগুলো এমন গা ছমছমে যেন প্রেতাত্মারা সারা রাত রাক্ষসে সব আচার সম্পূর্ণ করে ভোর ফুটে উঠতেই কোন রকম করে শহরটাকে গুছিয়ে রেখে চলে যায়। কিন্তু লেগে থাকে ওদের ভয়ঙ্কর নিঃশ্বাসের ঘ্রাণ শহরের শরীরে তখনও। এ সমস্ত ভয় মারিয়ে সকাল 7:00 স্যারের কাছে পড়ার জন্য ঝিমিটুম পড়া স্কুলে যায়। ওদের বাবা মা সেই সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসে ওদের। বাবার হাত ধরে বাবার পাশে পাশে হাঁটার পরেও সকালগুলো ওদের যেন ঠিক থাকতে দেয় না। স্কুল শুরু হয় সকাল 10:00। স্যারের কাছে পড়া শেষ করে বাকি 2 ঘন্টা কেবলই ওদের ছুটোছুটি। তবে মিলি, টুম্পা, ঝিমি, বিন্দু আর স্বর্ণা এ 5 জনের ছুটোছুটি আর সকলের মতো কানামাছি গোল্লা ছুটে সীমাবদ্ধ না, বরং স্কুলের নিষিদ্ধ সব নোটিস ভেঙে ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করে এই পঞ্চপাণ্ডব। ভোলা সরকারি বালিকা বিদ্যালয়টা শহরের ঠিক মাঝখানে, পাশেই বেশ বড় সড় একটা খাল। খালে কখনোই ভাটা দেখা যায় না, সব সময় প্রবল স্রোতে সাঁই সাঁই সরসর শব্দে জল গড়াতে থাকে। কোথায় যায় কোথায় এসব ঢেউদের গন্তব্য স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা কখনো জানতে পারেনি, জানতে চায়ও নি হয়তো কেউ। অথচ এই খালটাই পঞ্চপাণ্ডবদের ভাবিয়ে তুলছে খুব।
মিলি, এই যে এখানে ব্যাগ ক্লাসে রেখে এদিকে আয়, আমরা ঝালমুড়ি কিনতে যাবো। পেছনের টেবিলে রাখিস ব্যাগ, আমাদের পাশে।
ইস, কানটা ফেটেই যেত একটু হলে। থাম না ঝিমি, ও তো জানে কোথায় বসবে, ওকে আমাদের ছাড়া বসবে?
আরে ও বুঝবে না, থাম তুই।
তোর মনে হয় না ঝিমি, তুই আমাদের সবার চেয়ে একটু বেশি চঞ্চল, সারাক্ষণ বক বক করতে থাকিস। ক্লাসে তোর জন্য মাঝে মাঝে টিচার আমাদের কান ধরে দাঁড় করিয়ে রাখে।
ওরে বাপ, এসেছেন আমার গুড গার্ল।
বেশি সমস্যা হলে আজ থেকে আপনি সামনের দিকে যেয়ে বসেন, আমাদের সাথে বসা লাগবে না, ঠিক আছে?
হইছে, তবুও যে আমরা তোর উপর বিরক্ত না এটা আসলে তুই চাস, আর এই জন্যই কনফিডেন্টলি বান্দামগুলো করিস।
ইয়া বেবি, বুঝতে হবে ব্যাপারটা। ও যে দেখ, আসছে আরেকজন।
কি রে, বিন্দু আসেনি? স্বর্ণা, ওকেও তো দেখছি না, ও তো এখন আসেনি। হায় আল্লাহ, কেমনে কি, ওরা কি আসবে না আজকে? আমাদের প্ল্যানের তাহলে কি হবে?
আরে গান্ডু আসবে, ওরা না এসে থাকতে পারবে?
সেটাই, আমরা কেউই এখন আর স্কুলে না এসে থাকতে পারি না। আচ্ছা তোরা কোন প্ল্যানের কথা বলছিস রে?
আরে ওই যে নিয়ামতুল্লাহ স্যারকে পাহারা দেওয়ার বিষয়টা।
দোস্ত, এটা মনে হচ্ছে একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে। টিচাররা এমনিতেই আমাদের খুব দুষ্ট বলে জানে, এই ঘটনা যদি জানাজানি হয় আমাদের সত্যি টিসি দিয়ে দিবে।
পাগল নাকি তুই, জানবে কেন? আচ্ছা শোন, আমরা যে এই যে লুকিয়ে লুকিয়ে ছাদে যাই, এই ঘটনাটা কেউ জানে নাকি জানে না বল?
জানে অনেকেই।
তাহলে
কেউ কিছু বলে না, কারণ জানে যে ঝিমি রক্তচক্ষুতে পড়লে তার লাইফ শেষ।
বাদ দে, চল ঝালমুড়ি খাওয়া হবে না, 10:00 প্রায়, তাছাড়া স্বর্ণবিন্দু তো আসেনি।
চল 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 চল।
দোস্ত, এই জানালাটা দিয়েই তো দেখেছি, তাই না?
হ্যাঁ, আর তাকাস না বাবা, কেমন ভয় লাগে।
নিয়ামতুল্লাহ স্যারকে তো ভয় লাগে,
তার তো খুবই রসিক, ভিতরেও বাইরেও, আর মেয়েদের সাথে তো একটু বেশি, তবুও তাকে ভয়?
আরে না, উনার মতো স্যারকে কে ভয় পায়? ভয় পাচ্ছি এটা নিয়ে যে উনি এখানে কেমন করে গেলেন, আর কি এমন দরকার ওনার এখানে বসে মাছ ধরার, এই বিষয়টা নিয়ে ভয়।
আচ্ছা, তো অনেক কিছু ভেবে ফেলেছিস, একটা বিষয় তুই ঠিকই বলেছিস, যে এখানে বসে মাছ ধরার ওনার কি এমন দরকার?
দোস্ত, ছাদের নিষিদ্ধ দরজা ভেঙে ছাদে আড্ডার জায়গা বানিয়ে নেয়াচ্ছে, নিয়ামতুল্লাহ স্যারের মাছ ধরার বিষয়টাতে অনেক বেশি মজা পাচ্ছি রে।
তোর আর কাজ কি, মজা নিবি আর মজা দিবি?
এই চুপ চুপ চুপ, টিচার আসছে, টিচার আসছে।
ভাল লাগছে না দোস্ত, চল ছাদে যাই।
হ্যাঁ,
টিফিন পিরিয়ড হইতো আপনার সব বানরাম শুরু হয়ে যায়। তো আজকে কি কাজ আপনার বলেন তো?
কাজ পাচ্ছি না। আচ্ছা শোন, স্যার যেখানে বসে আছে এই জায়গায় যেতে হলে স্কুলের পেছনের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে যেতে হবে, কিন্তু তার তো সবখানে ঠিকঠাক আছে। তাহলে স্যার কিভাবে গেলেন?
জানি না বাবা।
চল আমরাও যাই।
কিভাবে?
স্যার যেভাবে গেছেন।
ভাই তোমরা যা খুশি করো, আমি এসবের মধ্যে নাই। স্যার পরে হেড টিচারের কাছে নালিশ করলে একদম টিসি দিয়ে দিবে।
দেখছিবি, এত সাহস দেখানো ভালো না। আমাদের স্যারের কাছে যাওয়ার দরকারটা কি? আর এই স্যারের যা ক্যারেক্টার, কি না কি করে বসবে কে জানে। এসব বাদ দিয়ে চল আমরা ছাদে যাই।
তোরা সত্যি যাবি না?
না,
চল ছাদে যাই। না যাবো না, তোরা যা।
মন খারাপ করে বড় বড় চোখ করে লাভ নেই ঝিমি, রেগে গেলেও কিছু করার নেই। স্যারের পিছনে লাগতে গেলে আমাদের অনেক বড় বিপদ হতে পারে, আমরা বুঝতে পারছি সবাই। আর রাগ করিস না, চল ছাদে যাই। এই বিন্দু, স্বর্ণা, এই টুম্বকে ধর তো, টেনে হিচড়ে ছাদে নিয়ে যাই।
ধর 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 ধর,
ভালো করে
ভালো করে ধর। আহা, আর ছাড়বো কেন, ধরে নিয়ে যাচ্ছি তো।
ওরা পাঁচজন এসে বসল স্কুলের ছাদে। স্কুলের এই ছাদটিও নিষিদ্ধ। ছাদে ওঠার দরজাটিতে বড় বড় বহু পুরনো তিনটি তালা দেওয়া ছিল, কিন্তু সেই তালা ওদের আটকে রাখতে পারেনি। ঝিমির প্রবল উৎসাহে একদিন পাঁচজন দল বেঁধে লাথি মেরে মেরে ছাদের ঘুনে খাওয়ায় দরজাটা ভেঙে ওরা জয় করেছে নতুন আড্ডাস্থল। এখানে ওরা ছাড়া আর কেউ আসে না, ওরাও লুকিয়েই আসে। দু একজন যে ওদের আসতে দেখেনি তা নয়, কিন্তু ঝিমির রক্তচক্ষুতে পড়তে চায় না বলে ওরা ওদের লোক সামনে রেখেছে এবং ব্যাপারটা গোপনই রেখেছে, যেমনটা ওরা চেয়েছে। তো সেদিন ছাদে বসে ওরা ওদের নিয়মিত আড্ডাবাজিতে ডুবে গেল। ঝিমির খুব মন খারাপ, সে ছাদের এক কোণে যেয়ে বসে আছে। দু একবার ওকে ডাকলো বাকিরা।
আয় ঝিমি, ওখানে একা বসিস না, ভূতে ধরবে। এদিকে আয়।
দেখ রাগে কেমন ফুলছে, উত্তরও দিচ্ছে না।
হা মিলি, টুম্পা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দেখ দেখ, দেখে যা।
কি
দেখ? স্যার মাছ ধরা শেষে এ পাশে আসার জন্য কাঁটা তার স্পর্শও করছে না, একটা গর্তে ঢুকে যাচ্ছে।
হ্যাঁ রে, কিন্তু এখানে যে একটা গর্ত আছে, স্যার ভেতরের দিকে না গেলে বোঝাই যাচ্ছিল না।
হে খোদা, এটা কিভাবে সম্ভব?
মনে হচ্ছে সবই হুজুরের কেরামতি। দাঁড়া দেখাচ্ছি। আয় তোরা থাক।
আয় ঝিমি। আয় আয় আয়। আয় তুই কোথায় যাচ্ছিস?
ঝিমি শোন,
কোথায় যাচ্ছিস? দেখ দেখ, ঝিমি পড়ে গেছে, চল চল। কি যে করে এই মেয়েটা বুঝি না বাবা,
সত্যি বুঝি না। কেন ওরা তো উচ্ছ্বাস সবকিছুতে, এখন দেখ পড়ে যে হাত পা ভেঙেছে কিনা কে জানে।
কি রে ঝিমি, কাঁদছিস তুই?
না ধর, পায়ে খুব ব্যথা পেয়েছি। দেখি দাঁড়ানোর চেষ্টা করি, ধর তো আমাকে তুলে।
আয় টুম্পা, আয় তো, ওকে তুলি। ওঠ ওঠ, পারছিস এখন দাঁড়াতে?
না না না, ব্যথা লাগে খুব, দৌড়ে দৌড়ে নিয়ে যেতে হবে তোদের আমাকে।
টুম্পা চল, ওকে সিক রুমে নিয়ে যাই, ডাক্তার আপা দেখলে বুঝবে জটিল কিছু হয়েছে কিনা।
হ্যাঁ চল। এই তুই ওর জুতোগুলো নিস তো।
হ্যাঁ হ্যাঁ নিয়েছি, তুই ধর ভালো করে, দেখিস আবার যেন পড়ে না যায়।
আচ্ছা আচ্ছা ঠিক আছে।
কি হয়েছে ওর?
আপা ও এইমাত্র দৌড়াতে গিয়ে স্লিপ কেটে পড়ে গেছে।
কি যে করিস তোরা, এই শুকনার দিনে কেউ স্লিপ কাটে? সাবধানে চলতে পারিস না, দেখি পা সোজা কর।
উফ, আস্তে আস্তে আপা। ও আমা গো, ও ব্যথা পাচ্ছে আপা।
ব্যথা তো একটু পাবি, বাসায় ফোন করে দিচ্ছি, তোমার বাবা এসে তোমাকে নিয়ে যাবে।
ঠিক আছে আপা।
আই টুম্পা দেখ দেখ, নিয়ামতুল্লাহ স্যার আসছেন।
হে ভগবান, এদিকে এদিকে আসছে, এখন আমরা কি করব?
চুপ করে দেখ কি হয়, নর্মালি দাঁড়িয়ে থাকি আমরা, স্যার কিছুই বলবে না। তাহলে
বলবে না? দেখ স্যার এই রুমের দিকে আসছে।
কি খবর বালিকাগণ, কি অবস্থা তোমাদের, এখানে কি?
স্যার ঝিমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে।
তাতে কি, এখন সেজন্য কি ক্লাস শুদ্ধ সবাই এসে জিমিকে পাহারা দিতে হবে?
না স্যার, তা নয়। জিমি হাঁটতে পারছে না তো, তাই।
ওকে, এবার সবাই ক্লাসে যাও। যাও বলছি, এক্ষুনি যাও। আবার পিছনে ফিরে তাকাও, যাও।
এই জিমিকে এই ক্যারেক্টারলে স্যারের কাছে একা রেখে চলে যাবো আমরা?
হ্যাঁ সেটাই, চল লুকিয়ে থাকি, স্যার বের হলে জিমির কাছে চলে যাব।
বের হওয়ার আগে যদি কোনো বিপদ হয় আমরা তো উদ্ধার করতে পারবো না।
এখন তো আমাদের কিচ্ছু করার নেই, একেবারে চলে যাওয়ার চেয়ে বরং স্যার বের হলে যেন আমরা জিমির পাশে থাকতে পারি।
হ্যাঁ ঠিকই বলেছিস, চল চল এই জানালার দরজাগুলোর আড়ালে পালিয়ে থাকি। সবাই যার যার পজিশন নিয়ে নে।
জিমির জন্য খুব ভয় করছে রে, স্যার তোকে একেবারেই পছন্দ করে না, তার মধ্যে আমি আর ভাবতে পারছি না।
আরে না না, বেশি কিছু কি আর এমন হবে, স্যারেরও তো চাকরিটা হারানোর ভয়টা আছে, তাই না?
হ্যাঁ, আমার মনে হয় স্যার জিমকে ভয় দেখানোর জন্যই গেছে, আমাদেরকেও।
আই দেখ দেখ, স্যার বের হয়ে আসছেন।
চুপ চুপ, স্যার এদিকে আসছে।
বাবা, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল।
হ্যাঁ চল এবার জিমের কাছে যাই।
হ্যাঁ হ্যাঁ চল।
কিরে, স্যার তোকে কি বলেছে?
চিন্তার বিষয়, পরে বলবো।
না না এখনই বল, এত কিছু হয়ে যাচ্ছে আর আমরা কিছুতেই চুপ করে থাকতে পারছি না।
আরো কিছুক্ষণ আমাদেরকে চুপ করেই থাকতে হবে, তোরা শুধু ভয় না পেয়ে আমার সাথে থাক।
অবশ্যই।
সেদিন জিমির বাবা মা এসে জিমিকে বাসায় নিয়ে গেল। ওরা অনেক গবেষণা করেও জিমিকে ছাড়া কিছুই আবিষ্কার করতে পারল না। পরদিন সকাল সকাল স্কুলে আসলো পাঁচজনই। স্যারের কাছে পড়া শেষ করে জিমি সহ ওরা পাঁচজনই সে নিষিদ্ধ ছাদে গেল। কিন্তু ছাদটা কেমন যেন অচেনা লাগছে, এখানে ওখানে মাটির হাড়ির ভাঙা অংশ ছড়িয়ে ছিটে আছে। জিমি হেঁটে হেঁটে প্রত্যেকটার কাছে গিয়ে গিয়ে ধরে ধরে দেখছে। বাকিরা ভয়ে চুপসে গেছে। ঝিমিকে টানাটানি করছে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু ঝিমি কিছুতেই আসছে না। কিছুক্ষণ ভেবে নিয়ে ঝিমি এবার মুখ খুলল।
জানিস স্যার আমাকে কি বলেছে?
কি?
স্যারকে যে আমরা দেখেছি তিনিও সেটা দেখে ফেলেছেন। আমাকে বলেছেন এই কথা কাউকে না বলতে এবং সেখানে ভুলেও না যেতে, গেলেই নাকি অনেক বড় বিপদ হবে আমার, আর কাউকে বলে দিলে তিনি আমাকে টিসি দিয়ে দেবেন।
থাক দোস্ত, চুপ করে থাক, সামনে এক্সাম, আমরা সব বাদ দিয়ে বরং পড়াশোনা করি, বেশি ঘাটাঘাটি করলে আবার কি না কি হয়।
তোর আমার বন্ধু হয়ে কথা বলছিস?
হ্যাঁ বলছি, আমার কেমন যেন লাগছে, ব্যাপারগুলো খুবই রহস্যজনক, আমাদের এসব কিছু থেকে সরে যাওয়া উচিত।
না মোটেও না, পড়াশোনা তো করবই, কিন্তু তাই বলে এই নষ্ট লোকটা কি কি করে বেড়ায় সেসব হাতের কাছে পেয়েও সবকিছু না জেনে সরে যাব, কিছুতেই না।
হ্যাঁ মিলি ঠিকই বলেছে। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমরা এখন প্রতিদিন স্যারকে পাহারা দেব, আরো গোপনে, সবাই মিলে না দুইজন করে, সবার সাথেই আমি থাকব, প্রতিদিন তোরা যে কোনো একজন আমার সাথে আসবে।
সে না হয় বুঝলাম, কিন্তু একটা কথা বলতো, স্যার কেন মাটির নিচে ঢুকে যেয়ে তারপর ওপাশে যায়? স্যার কি তো কেউ টিসি দিয়ে দেবে না, সে কেন কাঁটাতার ডিঙিয়ে না যেয়ে এসব উদ্ভট কাজ করে?
গান্ডু, সেটা জানার জন্যই তো এখন আমাদের এই প্ল্যান, চল আর চলে যাই।
আচ্ছা ঝিমি, স্যার তো তাহলে আমাদের এই আস্তানার কথাও জেনে ফেলেছে, আজকের এই যে হাড়ি ভাঙা ছড়ানোর কাজটা কি স্যার করেছে আমাদেরকে ভয় দেখানোর জন্য?
আমারও সেটাই মনে হচ্ছে। তার মানে ওই গর্তটাকে স্যার আরো কোনো ভয়ঙ্কর বা খারাপ কাজে ব্যবহার করে, যেটা সে আমাদেরকে জানতে দিতে চায় না।
ও মা, বৃষ্টি পড়ছে, চল চল, ইশরে ভিজে গেলাম, চল না জিমি।
কোত্থেকে আজ গভীর বৃষ্টি নামলো রে?
চল ক্লাসে চলে যাই।
হ্যাঁ সবাই ক্লাসের দিকেই যাই, চল।
টুম্পা চল পানি খেয়ে আসি, আমার বোতলটা খালি।
যাওয়া লাগবে না, আমার বোতল থেকেই খা।
তুমি তো মুখ লাগিয়ে চুষি কাঠির মতো চুষে চুষে পানি খাও, তোমার বোতল থেকে খাওয়া যাবে না।
কত ভাব। ওকে যাও নিয়ে আসো।
হ্যাঁ চল জিমি, আমার বোতলও খালি,
চল। দে তোর বোতলটা দে। এই আই টুম্পা, বোতল দে। কি রে, কি দেখিস?
জিমি দেখ,
সবকিছুই কেমন শুকনা, অথচ কিছুক্ষণ আগেই না খুব বৃষ্টি হয়েছে।
তাই তো, আমি তো খেয়ালই করিনি কি যে সব হচ্ছে। চল ওদেরকে গিয়ে বলি। জানিস বাইরে কোথাও বৃষ্টি হয়নি,
সব শুকনো, কোথাও বৃষ্টির ছিটে ফোটানি। হ্যাঁ, আমরাও তো এতক্ষণ এটা নিয়েই কথা বলছিলাম দোস্ত। আমার খুবই ভয় করছে রে, কি যে হচ্ছে আমাদের সাথে।
স্যার মনে হয় জাদু জানে, জাদু ছাড়া এসব করা তো সম্ভব না।
জাদু করা তো অনেক ভয়ঙ্কর হয়, স্যার যদি আমাদের কোনো ক্ষতি করে।
আমরা যদি স্যারের কাজকর্ম সম্পর্কে জেনে যাই আর স্যার সেটা বুঝতে পারে তাহলে অবশ্যই ক্ষতি করবে।
তাহলে
যেন না জানতে পারে এমন ভাবে কাজ করতে হবে।
কি দরকার আমাদের স্যারের পেছনে লাগার?
ওরে আমার স্যারের গুড গার্ল, যাও এখন থেকে তুমি আর এসবের মধ্যে এসো না।
ঝিমি, আমি থাকবো না বলিনি, কিন্তু দেখ যদি কোনো বিপদ হয়।
শোন, স্যার লুকিয়ে কিছু না কিছু অন্যায় করছে, সেটা আমরা জেনেও মুখ ফিরিয়ে থাকবো? এমন কখনো করেছি আমরা?
না করিনি, কিন্তু সত্যি দোস্ত আমার খুব ভয় করছে।
ভয় পাওয়া যাবে না কিছুতেই, স্যার তো আর আমাদেরকে মেরে ফেলবেন না, তাই না?
বাদ দে না দোস্ত, চল মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকি।
টুম্পা, কাল তুই আর আমি পাহারা দেব।
তাই? আমি খুব এক্সাইটেড।
আমরা এমন একটা জায়গায় পজিশন নেব যেখান থেকে আমাদেরকে কেউ নোটিস করতে পারবে না, কিন্তু আমরা স্যারের আস্তানাতে কি হচ্ছে সব কিছু দেখতে পাবো।
নামটা তো ভালোই দিছিস, স্যারের আস্তানা। থামো, আই আমার বাসা চলে এসছে। ওই যে দেখ বাবা দাঁড়িয়ে আছে গেটে। গেলাম দোস্ত, কাল দেখা হবে।
আচ্ছা, কাল একটু তাড়াতাড়ি আসিস।
আচ্ছা বাই, ফোন দিস কোনো কিছু বলার দরকার হলে।
আচ্ছা বাই।
পরদিন সকালে ঝিমি আর টুম্পা ছাদে গেল স্যারকে পাহারা দিতে। ওরা একটা পজিশন নিয়ে লুকিয়ে বসল যেখান থেকে স্যার বা কেউ ওদেরকে দেখবে না, কিন্তু স্যারকে ওরা দেখতে পাবে। ওরা বসার সাথে সাথে স্যার চলে এলেন গর্তের কাছাকাছি। জামার নিচ থেকে একটা তলোয়ারের মতো কিছু বের করলেন, একবার চারদিকে তাকিয়ে নিয়ে তলোয়ারটা নিচে ফেলে দিলেন। তারপর তিনিও নামলেন, কিন্তু ওপাশ দিয়ে আর বের হলেন না। কিছুক্ষণ পর এপাশ দিয়ে বের হলেন, কিন্তু সম্পূর্ণ নতুন কেউ, স্যার না, একটা লাল টুকটুকে শাড়ি পরা একজন ভীষণ সুন্দরী মেয়ে। ওরা কিছু ভাবতে না ভাবতেই সে ওদের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে উঠল।
চল চল, আর এক মুহূর্ত এখানে না, চল এখান থেকে।
দাঁড়া, এই হুজুরের কেরামতি দেখে নেই, সে নিশ্চয়ই জাদু করে এসব করছে। এই মেয়ে কোত্থেকে এলো?
জানি না দোস্ত, আমার খুব ভয় করছে, চল চলে যাই।
সে আমাদের দিকে আসছে।
ও ভগবান, সে হেঁটে আসছে না দোস্ত, ওই যে দেখ উড়ে উড়ে আসতেছে।
কি হতে যাচ্ছে কে জানে, দেখ দেখ কেমন বাতাস আসছে।
শুধু বাতাস না, ঝড় আসছে দোস্ত, আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে।
আহ,
এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার গল্পের প্রথম পর্ব, যে গল্পে আমরা দেখছি টুম্পা মিলি ঝিমি মফস্বলের একটি স্কুলের কয়েকজন ছাত্রীর কাহিনী। আজকের গল্পটা একটু দীর্ঘ হয়ে যাওয়ায় আমি কাহিনীর কিছু কিছু অংশ আপনাদেরকে বলে দিতে পারছি না, আমাকে সরাসরি চলে যেতে হচ্ছে গল্পের দ্বিতীয় পর্বে। গল্পের দ্বিতীয় পর্বের পরে আবারও ফিরে আসছি। আপনারা আছেন শারমিনের সঙ্গে আর শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এ।
শাড়ি পরা সেই মেয়েটি টুম্পার পাশ থেকে এক টানে ঝিমিকে নিয়ে চলে গেল যেখানে ওদের স্যার বসে মাছ ধরছিলেন সেখানে। টুম্পাই দেখে ছাদ থেকে হাত পেরে চিৎকার করে ঝিমিকে ডাকছে। ঝিমি ফিরেও তাকাল না, কিন্তু ওকে নিয়ে যাওয়ার পর অবলীলা ঝিমিকে ওখানে বসে থাকতে দেখার পর টুম্পার কিছু ভাবতে পারছিল না। তারপর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে টুম্পা এবং ঝিমির এই চিৎকার চেঁচামেচি কারোই কানে যায়নি। জ্ঞান ফিরে টুম্পা দেখল সে একাই শুয়ে আছে স্কুলের সিক রুমে। তার আশেপাশে টিচাররা দাঁড়িয়ে আছে।
আমার কি হয়েছে?
তুমি ক্লাসে হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলে, ডাক্তার আপা তোমাকে দেখছে, এখন আর সমস্যা নেই, তুমি রেস্ট করো।
কেমন করে হচ্ছে এসব? আমি তো ক্লাসে ছিলাম না, আমি তো ছাদে ছিলাম, জিমিও ছিল। জিমিকে তো সে লাল শাড়ি পরা মেয়েটা নিয়ে গেল, তাহলে জিমি কোথায় এখন? কেমন করে হচ্ছে এসব? তাহলে জিমি কোথায় এখন? টিচাররা তো জানেও না জিমি কত বিপদে আছে।
এমে বিড়বিড় করে কি বলছো? দেখি দেখি, গায়ে তো জ্বর নেই, মুখ হা করো তো দেখি। না কোনো সমস্যা নেই, তুমি সুস্থ এখন। ক্লাসে যাবে নাকি বাসায় ফোন দেব?
ক্লাসে যাব মিস।
ক্লাসে যেয়ে টুম্পা দেখল চিন্তিত মুখে ওরা সবাই তার জন্য অপেক্ষা করছে। জিমিও আছে ওদের দলে, কিন্তু ওকে খুব বেশি চিন্তিত দেখাচ্ছে না। টুম্পা অবাক হয়ে গেল, কোথায় গেল জিমি? আর এটা তাহলে কে? নাকি ঝিমি টুম্পার সাথে যায়নি? টুম্পাই ভুল ভাবছে, কিছু বুঝে উঠতে পারছে না টুম্পা। এ নিয়ে আর কারোর সাথে কোনো কথা বলল না। বাসায় এসব সেদিন সমস্ত ঘটনা লুকিয়ে গেল, কাউকে কিছুই বলল না। ভাবতে লাগলো কি হচ্ছে, কেমন করেই বা হচ্ছে। টুম্পার বাবা প্রতিদিন খুব রাত করে বাড়ি ফেরেন, সেদিন কেন যেন খুব দ্রুত চলে আসলেন আর এসেই টুম্পাকে খুঁজলেন।
টুম্পা, এই টুম্পা, এদিকে এসো।
বাবা আমি পড়ছি।
পড়া রেখেই আসো।
কি হয়েছে বাবার আবার? বাবা তো কখনো এরকম করে না।
কি হলো, তোমার আসতে এতক্ষণ লাগছে কেন?
এই তো বাবা আসছি, বলো এবার।
ঝিমির সাথে আর মিশবে না তুমি, কাল থেকে তোমাকে স্কুলে আমি দিয়ে আসবো, আমি গিয়ে নিয়ে আসবো। আর তোমার বাংলা ম্যামকে বলে দেবো তুমি ঝিমির সাথে মিশছ কিনা নজর রাখতে।
কেন বাবা, জিমি কি করেছে?
সেসব তোমার শুনতে হবে না, তুমি নিজের ঘরে যেয়ে পড়তে বসো।
কিন্তু বাবা, জিমি আমার খুব ভালো ফ্রেন্ড।
ভালো ফ্রেন্ড নাকি খারাপ ফ্রেন্ড সেটা আমি দেখব, তুমি না। বেশি স্বাধীনতা দিয়ে এখন তোমাদের মুখে মুখে তর্ক করার সুযোগ হয়েছে, বেশি কথা বললে কাল থেকে স্কুলে যাওয়াই বন্ধ করে দেব।
বাবা,
কোনো কথা নাই, যাও পড়তে বসো।
আচ্ছা বাবা।
সারা রাত না ঘুমিয়ে টুম্পা শুধু ভাবতে থাকল, কি হচ্ছে, কাল স্কুলে গেলে কি হবে, বাবাই বা কেন হুট করে এমন আচরণ করছে। বাবা তো ঝিমিকে অনেক ভালোবাসে, ঝিমির রেজাল্ট ভালো বলে টুম্পাকে সবসময় বকে, কিন্তু আজ কেন এমন করছে? পরদিন স্কুলে যেয়ে দেখল সবার সাথে ঝিমি নেই, টুম্পা একটু খুশি হল, কারণ ওর বাবার নিষেধটা মানা হবে না। আর তাছাড়া ঝিমি আসলেই তোর পাশে বসতে ইচ্ছে করবে, আর বাংলা মিস দেখলে বাবাকে জানিয়ে দেবে, তাই আজ ঝিমি না আসাই ভালো। কিন্তু কিছুক্ষণ পরে টুম্পা দেখল স্কুলের জানালা দিয়ে ঝিমি টুম্পাকে ডাকছে।
কে এটা? ঝিমি আমাকে কেন ডাকছে? সবাইকে কেন ডাকছে না? আবার ডাকছে, কি মুশকিল। আচ্ছা যে দেখি কি বলে।
কিরে, তুই আমার সাথে কথা বলিস না কেন? সেদিন তো আমাদের প্ল্যান ফুলফিল হয়নি, চল আজকে যাই।
না ঝিমি, আমি তোর সাথে যাব না, পরে তোর কিছু হয় না আমারই বিপদ হয়, আর তুই আমাকে ফেলে রেখে যাস। তাছাড়া বাবা বলেছে। আরে ঝিমি, কোথায় গেলি? ঝিমি, আরে ঝিমি, কোথায় তুই? কেন এমন করিস আমার সাথে ঝিমি? আমি এজন্যই তোর সাথে কোথাও আসতে যাই না, বাবাও তোর সাথে মিশতে মানা করেছে, আমি সত্যি তোর সাথে আর মিশব না। জিমি প্লিজ আমার সাথে এমন করিস না।
ভাও, ভয় পাচ্ছিস কেন? আমি তো এই পাতাটা নিয়ে আসতে গেছি, এটা বেলপাতা, এটা খুবই পবিত্র, এটা দিয়ে পূজা দেয়া যায়, সাথে রাখ, ভয় করবে না।
না না, আমি এসব পাতা টাতা নেব না, আমি ক্লাসে যাচ্ছি, আমার এসব ভালো লাগে না জিমি।
এই দেখ, আমি তোর হাত ধরে বলছি, আমি আছি তোর সাথে, তুই আমাকে ছেড়ে যাচ্ছিস কেন?
ক্লাসে যাবি না জিমি? হাত ছেড়ে দে, চল ক্লাসে যাই। এমা, জিমি, তোর ছেড়ে এমন হয়ে যাচ্ছে কেন? জিমি, জিমি।
না, আমি ক্লাসে যাব না, তোর ধর্ম স্যারকে নিয়ে আয়।
ওকে চিবিয়ে চিবিয়ে খাবো, তারপর তোকে ছাড়বো।
জিমি, প্লিজ জিমি, আমাকে ছেড়ে দে, আমি তো কিছু করিনি। জিমি, আমাকে ছেড়ে দে। জিমি, জিমি প্লিজ আমাকে ছেড়ে দে। জিমি, আমাকে ছেড়ে দে। জিমি, আমাকে ছেড়ে দে।
এটা তো টুম্পা। এই, ওখানে কি করছে? চল তো দেখি।
জিমি, তুই এখানে
কোথায় থাকবো? তার আগে বল, তোর কি হয়েছে?
স্কুলে এসে ক্লাসে না যেয়ে তুমি কেন স্কুলের পেছনে জঙ্গলে গেলে?
ম্যাম, আমাকে তো জিমি ডেকেছে।
কি বলো, জিমি তো ক্লাসেই ছিল। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা আসছেন, বাবার সাথে কথা বলো।
না ম্যাম, আমি সত্যি বলছি, আমাকে ডেকে নিয়ে গেছে জিমি স্কুলের মাঠে পেছনে জঙ্গলে। আমি কিভাবে গেলাম জানি না।
আচ্ছা বুঝলাম, আসেন তো নারায়ণ বাবু। এই যে টুম্পা, কথা বলেন।
কি রে মা, কি হয়েছে তোর?
জানি না বাবা, আমাকে ঝিমি ডেকে নিয়ে গেছে।
কেন ডেকে নিয়ে গেছে? কি বলেছে আমাকে খুলে বল।
জানি না বাবা, আমাকে ঝিমি ডেকে নিয়ে বলে কেন আমি ওর সাথে কথা বলি না। তারপর ঝিমি অদ্ভুত আচরণ করা শুরু করে।
বাসায় চলো।
বাবা, তুমি আমাকে বিশ্বাস করো?
বললাম তো, বাসায় চলো। তোমাকে বলেছি না ঝিমির সাথে মিশবে না? আমার কথার অবাধ্য হয়ে তুমি কেন ঝিমির সাথে কথা বলতে গেলে?
আমি যেতে চাইনি বাবা, ঝিমি আমাকে ডেকে নিয়ে গেল।
কান্নাকাটি করে কোনো লাভ নেই। এরপর ঝিমির সাথে যেন তোমাকে আর না দেখি, বা এমন কোনো ঘটনার সম্মুখীন যেন আমাকে না হতে হয়।
বাবা, আমি ইচ্ছে করে যাইনি, ও আমাকে ডেকে নিয়ে যায়, তারপর কেমন ভয়ঙ্কর আচরণ করে।
ঠিক আছে ঠিক আছে, তোমার এসব গল্প আমি শুনতে চাই না। এরপর আমি আর এসব সহ্য করব না টুম্পা, মনে রেখো।
ঠিক আছে বাবা।
যাও, এখন খেয়ে রেস্ট নিয়ে পড়তে বসো, যাও।
কিন্তু কে এই জিমি? কেন একসাথে দুজন জিমিকে আমি দেখছি? আর কেউ তো দেখছে না, আমার সাথে কেন এমন করছে ও?
কাল স্কুলে যেয়ে চুপচাপ বসে থাকবো। জিমি বা মিলিরা কোথায় বসেছে ফিরেও তাকাবো না, দেখি কি হয়।
পরদিন টুম্পা স্কুলে যেয়ে কারোর সাথে কথা বলছে না, সামনের দিকে যেয়ে বসে আছে চুপচাপ। বান্ধবীদের কাউকে খুঁজছেও না, কিন্তু বান্ধবীরা ওকে ছাড়ল না। হুড়মুড় করে সবাই এসে ও পাশে বসল, আসল না শুধু জিমি।
কিরে, আমাদের সাথে বসবি না? ঝিমি খুব কান্না করছে দোস্ত।
কেন?
ঝিমি নাকি তোকে কাল ডেকে নেয়নি, আর আমরাও দেখেছি তুই একাই চলে গেছিস। আমরা তোকে ডেকেছিও, কিন্তু তুই না শুনেই একা চলে গেছিস, আর তখনই টিচার ক্লাসে চলে এসেছে, তাই তোর সাথে যেতেও পারিনি।
আমিও নিশ্চয় মিথ্যা বলছি না।
বিশ্বাস কর দোস্ত, ঝিমি আমাদের সাথেই ছিল, কিন্তু তুই সবার সামনে ঝিমির দোষ দিলি, তাই ঝিমি খুব কষ্ট পেয়েছে। চল আমাদের সাথে বসবি, চল তো, চল চল।
কিন্তু আমি তো দেখেছি আমাকে ঝিমি ডেকে নিয়ে গেছে, তা না হলে আমি কেন যাব বল।
দেখ, তোর কথায়ও যুক্তি আছে বুঝতে পারছি।
তাহলে আমি যাব না দোস্ত।
হ্যাঁ আছে, তাহলে এখানে কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, এজন্যই বলছি তোরা কথা বলে সব ঠিক করে নে, প্লিজ চল।
আচ্ছা চল।
এই, ওকে ঝিমির পাশে বসতে দে, ওরা ওদের মধ্যকার ভুলটা ভেঙে নিক, তুই ঝিমির পাশেই বস, তোরা কথা বল, আমরা একটু ঘুরে আসি।
না না, যাস না, সবার সামনে কথা বলি, সমস্যা কি? দেখ তো, এর জন্য আমার সবার বাইরে চলে যাওয়া লাগে?
যাক বাদ দে। আচ্ছা টুম্পা, তোর কি মনে হয় আমি তোর ক্ষতি করতে চাই?
না তা না।
সবার সামনে তাহলে আমার নাম বললি কেন? আমি তো তোর সাথে ছিলাম না।
ঝিমি, আমি জানি না তুই কোথায় ছিলি, কিন্তু তুই আমাকে ডেকে নিয়ে গেলি, এটা আমি তখনও বলেছি এখনো বলবো।
আমি তোকে ডেকে নিইনি, তুই ভুল বলছিস।
না, তুই আমাকে ডেকে নিয়েছিস, না হয় আমি যাব কেন?
হেই হেই, বললাম না আমি ডাকিনি, আমার নাম সবার সামনে বলেছিস কেন? ভালোতে দেবো না কাউকে, খেয়ে ফেলবো সবগুলোকে, একদম খেয়ে ফেলবো। হেই, কোথায় যাচ্ছিস? পালাতে পারবি না, চিৎকার কর, পালাবি না, চিৎকার কর, যেতে দেবো না কাউকে, কাউকে না।
এই জিমি, এমন করছিস কেন? না না জিমি, না না জিমি, আমাকে ছেড়ে দে জিমি, প্লিজ জিমি আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে।
ওই কি হয়েছে দোস্ত, চিৎকার করছিস কেন, কি হয়েছে?
তুই তুই ধরবি না রাক্ষসী।
ছি 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 টুম্পা, তুই আমাকে অকারণে এরকম গালি কেন দিচ্ছিস? এই টুম্পা, তুমি কেন এমন করো প্রতিদিন? নিজে দোষ করে জিমির নাম দিচ্ছ, কি সমস্যা হয় তোমার?
বিশ্বাস করো, ও আমাকে মেরে ফেলতে চাইছে।
কখন?
এই যে এখন।
কই, আমরা তো দেখিনি, জিমি তো তোমার পাশেই বসেছিল।
ওকে তো নড়তেও দেখিনি। জানি না, আমি কিছু জানি না।
এই দেখি দেখি কি হয়েছে, কি হয়েছে এখানে? ও কাঁদছে কেন? কি রে টুম্পা, তুই আবার কি বলেছিস ওকে?
আমি কিছু বলিনি দোস্ত, জিমি ভূতের মতো চেহারা করে আমার দিকে তেড়ে আসছিল, আমি চিৎকার না করে সরে যেতে চেয়েছিলাম, ও আগে পা টেনে ধরে আটকে রেখেছে, তারপর আমি চিৎকার করে বলেছি আমাকে ছেড়ে দে। এরপর ওর দিকে তাকিয়ে দেখি ও একেবারে নর্মাল, ভূতের মতো চেহারা আর নেই, এই যে দাঁড়িয়ে আছে, ওরাও দেখেনি, আমি শুধু দেখেছি, ওরা তাই আমাকে দোষ দিচ্ছে। এই শোন, দেখ দেখ আবার কিরকম করছে।
কি রে, কি হয়েছে? হ্যাঁ কিছু হয়নি তো টুম্পা, তুই অহেতুক ঝামেলা করছিস, ও তো কিছুই করছে না। চল তো, তুই বরং তোর সামনের বেঞ্চে যেই বস, আমাদের সঙ্গে আর বসতে হবে না তোকে।
বুঝেছি, আমার কি তোরা দোষ দিবি, আমার কি তোরা দূরে ঠেলে দিবি। ঠিক আছে, আমিও চলে যাচ্ছি, যেদিন ঝিমি তোদের সাথে এরকম করবে সেদিন বুঝবি।
স্কুল ছুটি হল, ঝিমির সাথে আর আর টুম্পা যাচ্ছে না, টুম্পার বাবা ওকে নিতে এসেছে, কিন্তু টুম্পার বাবাকে ঘিরে ধরেছে মিলি, বিন্দু, স্বর্ণা, বলছে আঙ্কেল আপনি চলেন আমাদের সাথে। ঝিমির বাবা মাকে বুঝিয়ে বলতে হবে যে ঝিমির কিছু একটা হয়েছে।
আঙ্কেল, আমাদের মধ্যে একটা সমস্যা হয়েছে।
কি সমস্যা বলো তো মা?
আঙ্কেল, ঝিমি খুব অদ্ভুত আচরণ করছে।
কি বলো, কেমন অদ্ভুত বলো তো, আমাকে বুঝিয়ে বলো।
সেদিন ঝিমি আমাদেরকে দেখালো আমাদের এক স্যার খালের পাড়ে বসে মাছ ধরছে, তারপর থেকেই ঝিমি উদ্ভট আচরণ করছে।
কোন স্যার?
নিয়ামত স্যার। আঙ্কেল,
ঝিমি কেমন আচরণ করছে বলো তো?
আমরা কেউ এতদিন দেখিনি, আজই প্রথম দেখলাম। এই দুই তিন দিন ধরে ঝিমি শুধু টুম্পাকে এই টার্গেট করে ওকেই ভয় দেখিয়ে যাচ্ছিল, আজ আমরাও দেখেছি। রেগে গিয়ে ঝিমি ভূতের মতো চেহারা করে আমাদের দিকে তেড়ে আসছিল, বিশেষ করে টুম্পার দিকে।
কি সাংঘাতিক ব্যাপার।
হ্যাঁ আঙ্কেল, আমাদের হাত পা ভয়ে হিম হয়ে আসছিল, কিন্তু আমাদের বান্ধবী বলে আমরা সবার সামনে কিছুই বলিনি।
হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো।
আঙ্কেল, আমরা বললে তো ঝিমির আব্বু আম্মু বিশ্বাস করবে না, আপনিও চলেন না আমাদের সাথে, আমরা ঝিমির বাসায় যেয়ে জানিয়ে আসি, না হয় কখন কি না কি হয়ে যায়।
না না, তোমরা বাসায় যাও, আমি কথা বলে দেখব, চিন্তা করো না, চলো মা বাসায় চলো।
চলো বাবা, দেখেছো তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না, এবার বুঝেছো? আই গেলাম রে, তোরা বাসায় যা, আর কিছু হলে ফোন দিয়ে জানাস।
ওকে দোস্ত, বাই।
ওকে বাই।
আশরাফ ভাই, একটা কথা বলার জন্য মেয়েগুলো আমাকে পাঠালো আপনার বাসায়।
কি কথা দাদা, বলেন। আর ওরা আসলো না কেন?
আমি ওদের আসতে নিষেধ করেছি ভাই, আসলে বিষয়টা খুব সিরিয়াস তো, ওরা বাচ্চা মেয়ে, তাই আমি নিজেই এসেছি।
ভালোই করেছেন দাদা, কিন্তু আপনি তো আমাকে ভয় পাইয়ে দিলেন, কি এমন হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলেই বলেন দাদা।
গত পরশু রাতে আমি আমাদের মন্দির থেকে সন্ধ্যার পুজো দিয়ে বের হয়ে দেখি মন্দিরের গেটের বাইরের চিপা গলিতে ঝিমি দাঁড়িয়ে আছে খুব উশৃঙ্খল ড্রেসে, একটা ছেলের সাথে। ছেলে বোধ হয় আমাদের পাড়ার বা এলাকার না, ছেলেটাকে চিনতে পারিনি, কিন্তু ঝিমি মাকে দেখে আমার খুব খারাপ লেগেছে ভাই। তারপর আমি বাসায় এসে টুম্পাকেও নিষেধ করলাম ঝিমির সাথে না মিশতে, কারণ এটা তো খুবই স্বাভাবিক ভাই,
আমার মেয়ে আমাকে কষ্ট দিক সেটা তো আমি চাইব না, বুঝতেই পারছেন বিষয়টা?
হ্যাঁ, না সেটা সমস্যা না দাদা, এটা সবাই করত। কিন্তু গত পরশু রাতে তো ঝিমি ওই এলাকায় যায়নি, ও তো ঘরেই ছিল।
ভাই, আমার চোখে আমি ঝিমিকেই দেখেছি, ঝিমি আমাকে দেখে মিটমিট করে হাসছিল, আমি ঝিমির কাছে এটা আশাই করিনি।
না না, কোথাও একটা ভুল হচ্ছে আমাদের, ঝিমি সেদিন ঘরেই ছিল বিকেলের পর থেকে, আমি শিওর, কারণ আমিও ঘরে ছিলাম।
ভাই, আরো ঘটনা আছে, আমি বলে চলে যাই, তারপর আপনার ইচ্ছা করলে বিশ্বাস করবেন, না করলে না।
আরে দাদা বলেন, অবিশ্বাসের কিছু নেই, আমি শুনছি, আপনি বলেন।
এরপর থেকে ঝিমির সাথে টুম্পা কথা বলা বন্ধ করেছে, আর টুম্পার সাথে ঝিমি বা ঝিমির মতো কেউ খুব খারাপ আচরণ করা শুরু করেছে, একা পেলেই কোথাও নিয়ে যেয়ে ভয় দেখিয়ে অজ্ঞান করে ফেলছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে। এতদিন টুম্পা আমাকে বলেছে, আমি বিশ্বাস করিনি, আজ ওরা সবাই মিলে বলল, তাই ভাবলাম আপনাকে জানাই।
এসব কি বলছেন দাদা, আমার মেয়ের মধ্যে এসব কিছুই দেখতে পাইনি আমরা কেউ কখনো, কেউ তার সাথে কথা না বললে সে কষ্ট পায়, কিন্তু সে তো এত অ্যারোগেন্ট আচরণ করার মতো মেয়ে না।
আমিও সেটা বুঝি, কিন্তু আমার মনে হচ্ছে এখানে অন্য কেউ খেলছে।
কি হলো, কে ওখানে, কে কে কে?
দাদা একটু বসুন, আমি দেখে আসি।
ঠিক আছে দাদা।
সিঁদুর? ঝিমির মা? এখানে সিঁদুর এলো কোথা থেকে?
জানি না তো।
এখানে আড়ি পেতে দাঁড়িয়েছিল কে? আর আমাদের ঘরে সিঁদুর আসলো কোথা থেকে? স্ট্রেঞ্জ।
কই জানি না তো।
ঝিমি কোথায়?
ঘরেই তো ছিল, কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল পাশের ঘরে, কি যেন শীত আনবে তাই।
ডেকে আনো ওকে।
আচ্ছা ডাকছি। তুমি এমন করছো কেন, কি হয়েছে, আর এখানে সিঁদুরই বা এলো কোথা থেকে?
সেটা তো আমারও প্রশ্ন।
মা, কেন ডেকেছ? তোমার বাবা ডাকছেন।
বলো আব্বু।
তুমি টুম্পার সাথে কোনো ঝামেলা করেছো?
না, টুম্পায় অকারণে ঝামেলা করছে, আমি কিছুই করি না। ও বলে আমি নাকি ওকে মেরে ফেলতে চাই, ভয় দেখায়। এটা কি ধরনের কথা বলো আব্বু?
জানি না, তুমি দুই দিন স্কুলে যেও না, তোমার নিয়ামত স্যারের সাথে আমার কথা হয়েছে, তিনি এসে তোমাকে পড়িয়ে যাবেন সব বিষয়।
না আব্বু, নিয়ামত স্যার তো ম্যাথ করাতে পারবে না, সে তো ধর্মের টিচার।
বেশি কথা বলো না তো, যা বলছি তাই করো।
না আব্বু, আমি পড়তে পারবো না ওনার কাছে।
কেন
পারবো না বলেছি? পারবো না।
পারবি না মানে?
কি বললি? নিয়ামত স্যার আসবে, আমাকে স্কুলে যেতে দিবি না, খেয়ে ফেলবো সবাইকে, রাজা করে দল সবকটাকে খেয়ে ফেলবো।
এই এই ঝিমি, ঝিমি এদিকে কেন আসছিস, কি করছিস তুই, বটি নিয়ে আমার দিকে কেন আসছিস? ঝিমি আম্মু এদিকে এসো।
কি হলো ঝিমি, এমন করছিস কেন? ছি ছি, বাবাকে কোনো মেয়ে এমন করে?
কি হলো মা?
ঝিমির মা, ওকে শুয়ে দাও, কিছু হয়নি মা, যা তুই একটু রেস্ট কর। ঝিমির মা, তুমি ওকে শুয়ে দিয়ে ওর পাশে বসে থেকো।
এইমাত্র শেষ হয়ে গেল আমাদের আজকের কাহিনীর দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে অনেক কিছু ঘটে গেছে। প্রথম পর্ব থেকে শুরুতেই বলেছিলাম যে আজকে মাঝখানে এসে আমি কথা বলতে পারবো না, কারণ গল্পটি বেশ দীর্ঘ। আসুন তাহলে আমরা শেষ পর্বে চলে যাই, শেষ পর্বেই রয়েছে সব রহস্যের সমাধান। এখন শুনবেন গল্পের শেষ পর্ব। আপনার সাথে আছি আমি আরজি শারমিন, আর শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম এ।
ঝিমির এই অবস্থা দেখে ঝিমির বাবা ভয় পেয়ে গেলেন। তিনি মাগরিবের নামাজ পড়ে মসজিদের ইমাম হুজুরের কাছে গেলেন, হুজুরকে সবকিছু খুলে বললেন। হুজুর সব শুনে তাকে একটা তাবিজ দিলেন। ঝিমির বাবা তাবিজটা নিয়ে চিন্তিত মনে বাড়ি ফিরছেন।
আর তার মেয়ের আচরণগুলো টুম্পার বাবার কথার সাথে মিলিয়ে দেখছে। আচমকা তিনি অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। জিমি রাস্তার পাশের পুকুরে গোসল করছে। রাস্তার আলোতে রাতেও ওর মুখ স্পষ্ট বুঝতে পারছিলেন আশরাফ সাহেব, কিন্তু রাস্তার আর কেউ সেদিকে ফিরেও তাকাচ্ছে না। আশরাফ সাহেব বুঝলেন এটা তার চোখের ভুল, কিন্তু এবার জিমি ডাকতে লাগল,
বাবা বাবা আমাকে নিয়ে যাও, বাবা আমার গোসল শেষ, আমাকে রেখে যেও না বাবা।
না না, ফিরে তাকানো যাবে না, এটা জিমি হতেই পারে না, আমাকে জিমির কাছে যে এই তাবিজ পরিয়ে দিতেই হবে।
দেখি বাবা তোমার কাছে কি, তুমি কি নিয়ে যাচ্ছ?
সরে যাও, কে তুমি? আমার মেয়েকে ছেড়ে দাও, কেন তুমি এমন করছো?
আমাকে চিনতে পারছো না আশরাফ?
এই সরে যাও, এত এত আলো কিসের? এই কি করছো? ছাড়ো ছাড়ো আমাকে! আরে কে তুমি? কবিতা, কবিতা তুমি? তুমি তুমি এখানে কেন? তার মানে তুমি জিমিকে?
কি হলো, কষ্ট হচ্ছে আশা মনেরে?
এত অল্প দিনে সব ভুলে গেছ, আমি কিন্তু এখনো কিচ্ছু ভুলিনি।
আমি আমি কি করতে পারতাম বলো?
তুমি পারতে, তুমি বাঁচাতে পারতে আমাকে। আজ আমিও বাঁচতে দেব না, তোমার মেয়েকেও না, আর নিয়ামত তোমার বিশ্বস্ত কাছের মানুষ, ওকেও ছাড়ব না, কাউকে না, কাউকে না, কাউকে না।
কবিতা, কবিতা, যা তাবিজটা নিয়ে গেল, আমার মেয়েকে এখন আমি কিভাবে বাঁচাবো? আমার মেয়েকে আমি এখন কিভাবে বাঁচাবো?
আশরাফ সাহেব এই ঘটনার পর সেদিন আর বাসায় ফিরেননি। বহু পুরনো পথগুলো চিনে নিয়ে নিয়ে কবিতার বাড়ির দিকে যাচ্ছে। যেতে যেতে তার মনে পড়ে যাচ্ছে পুরনো সব কথা। কবিতার সাথে আজ থেকে 30-35 বছর আগে আশরাফ সাহেবের গভীর প্রণয়ের সম্পর্ক ছিল, কিন্তু হিন্দু আর মুসলিম নামক ধর্ম ব্যবধানের দায়ে কবিতাকে প্রত্যাখ্যান করে আশরাফ সাহেবকে বিয়ে করতে হয়েছে মুসলমানের মেয়েকে। শেষ যেদিন সে কবিতাকে দেখেছে সেটা ছিল 35 বছর আগে কবিতার বাড়ির কাছের বটতলায়।
কবিতা, আমাকে তুমি ভুলে যেও।
তুমি অপদার্থ, তোমাকে ভুলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।
সেটা আমিও জানি, আমি কতটা অপদার্থ, তুমি আমায় ক্ষমা করে দিও।
চলে যাবে, যাও না, এত ভনিতা করার কি আছে, নিজেকে ছোট লাগছে।
আমি জানি তুমি রেগে যাচ্ছ,
রেগে থাকাই স্বাভাবিক না, তুমি একটা মানুষ, ভেবেছি যে আমাকে ভালোবাসত, কিন্তু এখন দেখি শুধু ভবিষ্যৎ না, অতীতেও তুমি আমাকে ঠকিয়েছো।
না কবিতা, আমি তোমাকে ঠকাইনি, আমাকে বিশ্বাস করো।
এটাই জানতাম যে তোমাকে বিশ্বাস করা যায়, আর তুমি আমাকে কখনো ঠকাওনি, কিন্তু আজ চলে যাওয়ার মুহূর্তে এসব মায়াকান্না প্রমাণ করছে তুমি আমাকে ভালোবাসার যেসব অভিনয় করেছো তা সবই মিথ্যে ছিল, আর আমাকে ছেড়ে যাচ্ছ বলে তোমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আমার। ভালো থেকো
কবিতা। কবিতা শোনো, কবিতা! ভীষণ অভিমানে সেদিন মেয়েটা আর কোনো কথাই শুনেনি, সংসারের নানান চাপে ওর আর কোনো খোঁজও নিলাম না, আজ ওকে এইভাবে দেখতে হলো, হায় আল্লাহ।
কে বাবা তুমি?
আমি আশরাফ।
আশরাফ, তোমাকে তো চিনতে পারিনি বাবা।
আমি কবিতার সাথে পড়তাম। কবিতা আপনার ছোট বোন, মনে আছে?
হ্যাঁ হ্যাঁ মনে আছে। তা কেন এসেছো বলো।
আচ্ছা, কবিতা এখন কোথায় থাকে? ওর খোঁজ নিতে এসেছিলাম।
আলোটা নিভিয়ে দাও।
এ কি, আপনি এমন করছেন কেন? আলোটা জ্বালিয়ে দিন। না না কবিতা, না না কবিতা, আমাকে ছেড়ে দাও। এই ছেড়ে দাও কবিতা।
সেরাতে কবিতার বাড়ি থেকে কোন রকমে বেঁচে ফিরে আসেন আশরাফ সাহেব। বাসায় এসে ঝিমির মাকে বলে দেন ঝিমিকে চোখের আড়াল না করতে। তারপর সারাদিন ভেবে ভেবে সন্ধ্যায় চলে যান সেখানকার খুব নাম করা একজন কবিরাজের কাছে।
যাব না, পাপে পাপে রেখাবে, আমি যাব না, যাব না।
বাবা বাবা চলেন, আপনি যা চান তাই দেব, আমার মেয়েটাকে বাঁচান।
হ্যালো, হ্যাঁ বলো। কি বললে? ঝিমিকে বাড়ির কোথাও খুঁজে পাচ্ছ না?
লেগে গেছে, কুরুক্ষেত্র লেগে গেছে, এখন ডাক পড়বে গুরু দয়ালের।
বাবা দয়া করে আমার সাথে চলেন, আমার মেয়েকে এতক্ষণে মেরেই ফেলবে।
কোনো কথা বলবি না পাপি, চল চল। কি হইতেছে এখানে, কি হইতেছে?
যুদ্ধ হচ্ছে, একাত্তরের যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ হচ্ছে।
বাইরে আয়।
না বেরোবো না, মুন্ডু নিয়ে বেরাবো।
আশা সাহেব, ও আশা সাহেব বেরিয়ে আসেন। দেখেন তো ঘরের ভিতরে শুয়ে থাকা ওই লোকটা, চিনতে পারেন কিনা? চিনেন?
আরে হ্যাঁ হ্যাঁ, উনি তো ঝিমির স্কুলের ধর্ম শিক্ষক। আর আর ঝিমি, ঝিমির মুখ দিয়ে এভাবে রক্ত গড়াচ্ছে কেন কবিরাজ? আমার ঝিমি এমন করছে কেন? আমার আমার ঝিমি ঠিক হবে তো?
সুরিতা সুরিতা, আমি তোকে খাবো, তোর মুন্ডু খাবো।
আশা সাহেব আপনি চলে আসেন এদিকে, ওইখান থেকে চলে আসেন।
আপনি কিছু একটা করেন কবিরাজ, আমার মেয়েটাকে বাঁচান।
চুপ কর, চুপ কর পাপি, কান্দবি না। সব পাপের ফল, সব পাপের ফল, সব।
কবিতা রানীর বাড়িতে ঘোর অন্ধকার এই রাত্রিতে একা আছেন আশরাফ সাহেব কবিরাজের সাথে। আর ঘরের ভেতরে এখন বন্দী আছে ঝিমি এবং অজ্ঞান হয়ে পড়ে আছেন নিয়ামতুল্লাহ স্যার। কবিরাজ মন্ত্রশক্তি বলে ঝিমির হাত পা অবশ করে দিয়েছেন, তাই নিয়ামত স্যারকে সে কিছুই করতে পারছে না। আর কিছু করতে না পারার যন্ত্রণায় গগন বিদারে চিৎকার করছে ঝিমি রূপী কবিতা। কবিরাজ ঝিমির বাবাকে বললেন আরো কয়েকজনকে ফোন করে ডেকে আনতে। যাদের ডেকে আনতে বললেন তারা হলেন টুম্পার বাবা এবং নিয়ামতুল্লাহ স্যারের বাবা। কিন্তু স্যারের বাবা বেঁচে নেই, তিনি মারা গেছেন প্রায় এক মাস আগে। আশরাফ সাহেবের সাথে কথা বলতে বলতে
কবিরাজ আগুন জেলে তার সামনে বসলেন, আর সেই আগুনে হালকা করে ধুলা ছিটাচ্ছেন, আর আগুন সাঁই সাঁই করে বেড়ে যাচ্ছে।
হ্যালো নারায়ণদা, আমি আমি আশরাফ বলছি দাদা। মহাবিপদে পড়েছি দাদা, উত্তর গাজীপুর কালী মন্দিরের সামনে দিয়ে বটতলার পাশের বাড়িতে একটু আসেন না দাদা, কাউকে সাথে নিয়ে আসুন, আমার মেয়েটাকে বাঁচান দাদা।
কি হয়েছে ভাই, এত রাতে ওখানে কেন আপনি? জিমি কোথায়?
দাদা জিমি এখানেই, আমি কবিরাজ নিয়ে এসেছি, কবিরাজ আপনাকে আসতে বলেছে।
কি বলেন ভাই, জিমিকে তো আমি আজ সন্ধ্যায় আবার নিয়ামত স্যারের সাথে দেখেছি টাউন স্কুলের মাঠে দাঁড়ায় গল্প করছে, ওখানে আবার কিভাবে গেল?
দাদা আমি কিচ্ছু জানি না, আপনি একটু আসেন, আসলেই সব বুঝতে পারবেন।
ঠিক আছে ঠিক আছে, আমি আসছি ভাই, এখনই আসছি, কিন্তু আমি একাই আসছি, এত রাতে আর লোক পাবো কোথায় বলেন?
আচ্ছা দাদা আসেন আসেন, আমি একা আর পারছি না।
ভাই আমি আগেই বলেছিলাম ঝিমির কিছু একটা হয়েছে, আপনি বিশ্বাস করলেন না। আরে মেয়েটার এখন কি হবে?
কোনো কথা হবে না, গেলে একদম চুপ, এই নে দুলা, সিটায় দে ঘরের চারপাশে।
কবিরাজ দিয়েছি,
এবার লাঠি লয়ে আয়, এই ঘরের দরজা ভেঙে ফেলা।
কবিরাজ সাহেব দরজা খুলে যাচ্ছে।
এবার দুজনে দৈরা, তোর মায়ের বের করে আন, বের করে আন ওরে।
ভাই সাবধানে, আপনার মেয়ে তো এখন আর আপনার মেয়ে না।
আমার মেয়ে, আমার মেয়েই, আপনি ভয় পেলে চলে যান।
কি বলেন ভাই?
জিমি, জিমি মা আয়, বাবার সাথে আয়।
না যাব না, যাব না, আমাকে ধরবে না কেউ, মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো, তোর শরীরে পাপ, প্রতারণা তোর শরীরে, আমাকে ধরবে না, আমাকে ছুড়ে আমিও নোংরা হওয়ার পাপি হয়ে যাব, ধরবে না আমাকে, আমাকে ধরবে না, না না না।
এইখানে এইখানে বসে রাখ, গাছের লোকে বাইন্ধা রাখ।
কবিরাজ আমার মেয়েটার শরীরটা ভালো নেই, আমি ধরে রাখি ওকে।
এই ভাবি বেশি কথা বলবি না, যা বলছি তাই কর, যা বলছি তাই কর।
কবিরাজ নিয়ামত স্যারকে কি রেখে আসবো?
দুইটা মরদ মানুষ যারা ওরা ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আয়। ওম কারগান চক্র কাদিশ সভা পরিধান সুনাম ভুষণ্ডিম শিরা সঙ্কম সন্ততাতিম কৃষ্ণায়নম সর্বাঙ্গা ভূষাপ্রুতম সর্বাঙ্গা ভূষাপ্রুতম সর্বাঙ্গা ভূষাম্রুতম সর্বাঙ্গা ভূষাম্রুতম সর্বাঙ্গা ভূষাম্রুতম ওম গর্গম চক্র কাদিশ সভা পরিধান।
নিয়ামত স্যারের বাপের পাপে এখন তারে খাচ্ছে। কি পাপ? নিয়ামত স্যারের বাপ রাজাকার ছিল, সে মেয়ে জোগাড় করে দিত মিলিটারিদের। এখান থেকে একটু দূরেই আমার ছোট বোনের শ্বশুর বাড়ি, ওর মুখেই শুনেছি। এদিকের কোন এক হিন্দু স্কুল শিক্ষিকাকেও সে জোর করে ধরে নিয়ে গেছে আর্মিদের কাছে। তারপর সেই স্কুল শিক্ষিকা অবিবাহিত ছিলেন, আর দেখতেও নাকি বেশ সুন্দরী ছিলেন, ছাত্র পড়াতেনও নাকি ভালো, কিন্তু আর্মিরা শুধু হিন্দু বলে তার সম্ভ্রমই নিয়ে ছাড়েননি।
কেন, কি করেছেন তাকে?
আর্মিরা ক্যাম্প বসিয়েছিল সরকারি গার্লস স্কুল, এখান থেকে তাকে ধরে আর্মি জিপে করে সেই স্কুলে নিয়ে যায়, তাকে গণধর্ষণ করে, তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত করে তাকে পুরোপুরি মৃত্যু হওয়ার আগেই স্কুলের পেছনে গর্ত করে পুঁতে দিয়েছিল।
কিন্তু তাকে কেউ সেখান থেকে উদ্ধার করেনি।
তার এক দিদি ছাড়া শুনেছি আর কেউ ছিল না, একজন মুসলমান ছেলেকে ভালোবাসত, সেই ছেলে প্রতারণা করেছে বলে আর বিয়ে শাদিও নাকি করেনি। একা দিদিও ভয়ে আর সেদিকে যায় না।
সে আমার মেয়ের উপর এখন ভর করেছে দাদা। আমি সেই পাপি, আমি সেই প্রতারক। কবিতা রানী আমাকেই ভালোবাসত দাদা।
আর কাঁদবেন না ভাই, এটা কাঁদার সময় না, পাপের প্রায়শ্চিত্ত করারও সময় আছে। চলেন যাই কবিরাজের কাছে, যে সেখানে ঝিমি একা।
যা যা যামিনীতে স্বর্গরচিবি আপনালয়ে, মনুষ্য মাজিতে শান্তি পাবিনী কবুতে।
যাব না, যাব না, যাব না, না আমি যাব না, আমি থাকবো,
খাবো,
খাবো, আমায় চার, আমাকে চার,
খাবো না, কেন
যাব না?
কি চাস তুই, তুই কি চাস? পাবি না, পাবি না,
রক্ত
পাবি না, পাবি না,
আমি রক্ত দিচ্ছি, আমি খাবো, আমার ছেড়ে দিই, চার আমাকে।
বল কি চাস?
মন্দ চাই।
কার মন্দ চাস তুই?
আশরাফ ভাই দেখেন, দেখেন নিয়ামত স্যার কেমন মৃতের মতো পড়ে আছে। হায় ভগবান, জিমির হাত কত উপরে তুলে ফেলেছে ওনার শরীরটা।
দাদা, আমার মেয়েটাকে বাড়ি নিয়ে যেতে পারবো তো?
অবশ্যই পারবেন।
এই শরীরে আর কিচ্ছু নাই, রক্ত নাই, মুন্ডু নাই, ভালো চলে যা, চলে
যাব না আমি, কিছুতেই যাব না।
ভাই দেখেন, দেখেন জিমির বাঁধন খুলে গেছে।
ঘরের দিকে যাচ্ছে।
হায় ভগবান,
সুভাপিতে
ঘরের ভেতরেই চলে গেল।
কবিরাজ তো চোখ বন্ধ করে আছে, এখন কি হবে?
ভগবানকে ডাকেন, কবিরাজ নিশ্চয়ই চোখ বুঝেও সব দেখতে পাচ্ছে।
দাদা, আমার মেয়েকে তো কবিরাজ কুড়িয়ে ফেললেন দাদা, ঘরে তো আগুন জ্বলে উঠল।
হায় হায়, কবিরাজ সাহেব এটা কি করলেন? ভাই যাবেন না, যাবেন না কবিরাজ, ওনাকে তো ধরে রাখা যাচ্ছে না। আপনি ঝিমিকে পুড়িয়ে দিলেন, এ আপনি কি করলেন, কি করলেন এটা, এ আপনি কি করলেন?
আমি তোমার সাথে রাখো আশরাফ, আমাকে ভালোবাসো আশরাফ, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না।
এই বাবি সুখন দেখ, তোর মাইয়া বইয়া আছে।
আশরাফ ভাই দেখেন, জিমির কিছু হয়নি, জিমি ঠিক আছে, আপনি চোখ খোলেন।
কই, কই, আমার কোথায় আমার জিমি?
বাবা, বাবা, আমি এখানে কেন বাবা? বাবা তুমি কোথায়? আমি এখানে কেন বাবা?
তোমার তোমার কিচ্ছু হয়নি মা, চলো চলো আমরা বাড়ি যাই।
সবাই কান্নাকাটি করছে। নিয়ামত স্যারের বাড়িতে যখন সকালে তার লাশ পৌঁছে যায়, তখন সবাই কান্নায় ভেঙে পড়ে। রাতে ঝিমির বাবা আর টুম্পার বাবা ঝিমিকে নিয়ে বাসায় যাওয়ার আগে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ সহ তাদেরকে প্রথমে থানায় নিয়ে যায়। তারপর পোস্টমর্টম শেষে নিয়ামত স্যারের শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে ভোর ফুটতে শুরু করলে তাদেরকে বাড়ি যেতে দেয়া হয়। লাশ পুলিশের জিম্মায় থাকে এবং স্যারের বাড়িতে ফোন করে তার মৃত্যুর সংবাদ জানানো হয়। সকালে ঝিমির বাবাকে আবার থানা থেকে ফোন করে থানায় আসতে বলা হয়, কারণ নিয়ামত স্যারের বাড়ি থেকে অভিযোগ করা হয় নিয়ামত স্যারকে আশরাফ সাহেব ডেকেছেন বলে। আশরাফ সাহেবের মেয়ে ঝিমি তাকে তার বাড়ি থেকে এসে নিয়ে যায় এবং তারপর থেকে স্যার আর বাড়ি ফেরেনি। কিন্তু পোস্টমর্টমের রিপোর্টে নিয়ামত স্যারের একেবারে স্বাভাবিক মৃত্যু ছাড়া আর কিছুই প্রমাণ করে না বলে পুলিশ বিপদে পড়ে যায়। পুলিশকে তখন ঝিমির বাবা ও টুব্বার বাবা পুরো ঘটনা খুলে বলে, কিন্তু পুলিশ বিশ্বাস করে না তাদের কথা। ঝিমিকে ডাকা হয়। অসুস্থ ঝিমি এসবের কিছুই জানে না বলে স্বীকারোক্তি দিলে পুলিশ শিশু আইনে ঝিমির বিরুদ্ধে সরকার বাদী মামলা করে এবং খবর নিতে থাকে নিয়ামত স্যারের বাসার লোকেদের সাথে কথা বলে যে নিয়ামত স্যারের সাথে কোনো ভূতের আসর ছিল কিনা। তার পরিবার স্বীকার করে নেয় যে নিয়ামত স্যারকে মাঝে মাঝেই অদৃশ্য কেউ নানাভাবে আক্রমণ করবার চেষ্টা করত একা পেলে। এ নিয়ে তার পরিবারও বেশ ভয় ছিল। নিয়ামত স্যারের মায়ের স্বীকারোক্তিতে জানা যায় কিছুদিন আগে নিয়ামত স্যার তার মাকে বলেছেন যে অদৃশ্য শক্তি তাকে মাঝে মাঝে আক্রমণ করে, সে অদৃশ্য শক্তি তার ছাত্রীদের উপর ভর করেছে বলে তার মনে হচ্ছে। কারণ অকারণেই দু একজন ছাত্রী হঠাৎ হঠাৎই অসুস্থ হয়ে যাচ্ছে। এই বিষয়টা সে বুঝতে পেরে ঝিমি নামের একজনকে সে শাসনও করেছে এদিক সেদিক বেশি ঘোরাঘুরি না করতে। অবশেষে পুলিশের বিরুদ্ধে ঝিমির স্কুলের বন্ধুদের প্রবল আন্দোলনের মুখে পুলিশ ঝিমির বিরুদ্ধে করা মামলা তুলে নেয় এবং কোন রকম কোন ঘটনা ছাড়াই নিয়ামত স্যারকে মৃত বলে ঘোষণা করে। নিয়ামত স্যারের কবরের কাছে কে এক অচেনা লোক একদিন এসে লিখে দিয়ে যায়, পাপ কাউকে ছাড়ে না। শেষ হয়ে গেল আজকের কুয়াশার কাহিনী। আজকের কাহিনীটি লিখেছেন জান্নাতুল ফেরদৌসী সনি আর কাহিনীর নাম অতৃপ্ত বাসনা। এখন জানিয়ে দিব আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা, সাউন্ডে ছিলেন গালিব এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। টুম্পার চরিত্রে অভিনয় করেছেন নিতুল, মিলির চরিত্রে রুমি, ঝিমির চরিত্রে ছিলেন সাকি, ঝিমির বাবা নুরুল হকের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, ঝিমির মা রেবেকা সুলতানার চরিত্রে ছিলেন মেঘনা, টুম্পার বাবা ঈশান চক্রবর্তীর চরিত্রে অভিনয় করেছেন শুদ্ধ, ডাক্তার আপা ছিলেন শেহনীলা, ধর্ম শিক্ষক নিয়ামতুল্লাহ স্যারের চরিত্রে অভিনয় করেছেন লোবাল এবং কবিরাজের চরিত্রে ছিলেন রেহান আর কবিতা রানী হয়েছেন প্রিয়ন্তি। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আর আপনারা কুয়াশার এই পর্বটি শুনতে সাবস্ক্রাইব করুন এবিসি অনলাইনে এই ইউটিউব চ্যানেলটিতে, আর আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন ফেসবুকে আমাদের এই শোর পোস্টের মধ্যে। তো ঠিক আছে, আজকের মতন বিদায় নিয়ে আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হয়ে যাবে কুয়াশা এক্সপ্রেস এবং কুয়াশার নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত এবিসি সঙ্গেই থাকুন আর ভালো থাকুন। শুভরাত্রি। Exclusively on FusionBD.com.